This track was downloaded from FusionBD.com.
FM 89.2!
Tormane, poi!
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
শুরু হচ্ছে ডরের 22তম পর্ব। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজি কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম সুমন, রেহান, সাউন্ড এডিটর লোবান এবং সঙ্গে আছে আরো বন্ধু যাদের সাথে পরিচয় ঘটবে একটু পরেই। প্রিয় শ্রোতা, শীতের এই রাতে আপনি একটি অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন। আজকে বাংলাদেশের কোন একটি হন্টেড প্লেসে ধারণ করা গত সপ্তাহের ডরটি আজকে এখানে রেকর্ড করে প্রচার করা হচ্ছে। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এখন থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া অব্দি একেবারে অনুষ্ঠানের ভেতরে যাবার জন্য ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখবেন। চেষ্টা করবেন একলা ঘরের মধ্যে এই অনুষ্ঠানটি শোনার জন্য, এবং একই সাথে আরো যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি। ডর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সাধারণত বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি। নিজেরা কিংবা বন্ধুরা মিলে কখনই আমাদেরকে অনুকরণ করতে যাবেন না, কারণ এটির দ্বারা আপনার যে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি আপনি হতে পারেন। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শোনাব, তারপর ঢুকে যাব ডরের মূল পর্বে।
এবার তো জানি ঝামেলাটা নাই।
আসলে গত কিছুদিন যাবৎ দেখলাম যে একটা জিনিস ভালো হচ্ছে, যেখানে যাচ্ছি বেশ কিছু স্পট পাচ্ছি। আজকে যেখানে যাব সেটা কিন্তু নাজমুল ভাই,
ওই যে নাজমুল ভাই যে জায়গাটা বলছে,
নাজমুল ভাই বংশী নদীর এখানে যে ছিল,
আরো কয়েকটা জায়গার কথা বলছিল।
ধীরে ধীরে একটা একটা করে স্পটে যাইতে হবে। আজকে আমরা যেটা যাইতেছি এটা হচ্ছে কালীভিটা।
কালীভিটা
কথা হয়েছে তোর সাথে, টিমের সাথে? ওরা কখন পৌঁছাবে?
ওই যে পৌঁছাতে পৌঁছাতে 12:30।
তাহলে কি করবে এমন নজরপাড়া গায়ে, মানে টাইম কাটানোর তো
দেয়ার ইজ নো প্লেস ফর এন্টারটেইনমেন্ট। আর একটা কাজ করতে পারি, আমরা এই এলাকাটা ঘোরাঘুরি করে দেখি না, আরো কিছু যদি জানা যায়।
চল ঘোরাঘুরি করবো, তাহলে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, চল এখানে বসে।
চল এখানে বসি, চা খেয়ে তারপরে কথা বলি। আচ্ছা দোস্ত, আজকে যেখানে যাইতেছি এই জায়গাটার বিশেষত্ব তো মোটামুটি জানা আছে তোর?
তুই জানিস না বিশেষত্ব?
আমি কিছুটা জানি যে ওইখানে নাকি মানে কেউ থাকতে পারে না বাড়ি।
হ্যাঁ, এটা ঘটনা হচ্ছে যে কালীভিটা নামে যে জায়গাটা আছে এটা মনে কর যে অনেকেই নাকি এখানে বাড়ি বানানোর চেষ্টা করছিল, কোনো কারণে থাকতে পারে না। বিশেষ করে বিভিন্ন জিনিস নাকি রাতের বেলা দেখা যায় ঘুরে বেড়ায় এখানে। তারপরে মনে কর ওই রাতের বেলা ঢিল দেয়া ঘরের মধ্যে, কিন্তু কোনো খুঁজে পাচ্ছে না, কে দিচ্ছে না দিচ্ছে, কিন্তু এই ঢিলের শব্দ এগুলো পাচ্ছে।
আবার কেউ কেউ নাকি কাকে বসে থাকতে দেখে,
বসে থাকতে দেখে। আর ওখানে বাঁশঝাড় আছে একটা, এই বাঁশঝাড়ের মাঝেও অনেকে অনেক ধরনের কিছু দেখেছে। তো এই ধরনের মনে কর বেশ কিছু কথা রিউমার আছে এই বালিয়ার কালীভিটাকে নিয়ে আর কি। তো দ্যাটস ওয়াই আজকে আমরা কালীভিটাতেই যাব।
আসলে এই ধরনের রিউমার যেসব জায়গাগুলোতে থাকে ওইসব জায়গাগুলোতে গেলে মনে হয় একটু গা ছমছম।
এটা একটা মেন্টাল বিষয় থাকতে পারে, যেহেতু আমরা জানি বিষয়টা আগে থেকে।
এরকম বিষয় আছে, আবার অনেক কিছু আসলে বলা যায় না। যেমন তুই যদি এ মুভিটা দেখিস, দ্য ডেভিল ইনসাইড নামে একটা মুভি আছে, তো ওখানে স্টার্টিংটাই ওরা মুভিটা এত সুন্দর করে করেছে। এটা মানে সত্যি ঘটনার উপর অবলম্বন। কিন্তু তো ওখানে হচ্ছে স্টার্টিং এ একটা ফোন আসে পুলিশের কাছে, ওদের দেশ হিসেবে 911 এ পুলিশে ফোন করে একজন বলতেছে যে 3 men। তখন বলছে, হ্যালো ম্যাডাম, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? 3 men কিলড। হ্যালো, হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে বলছেন? আমি জিজ্ঞেস করছে। তখন বলে, আই কিলড 3 of them। এখান থেকে ঘটনা শুরু। তারপরে পুলিশ যখন ওখানে যায়, ওই রুমের অবস্থা যদি তুই দেখতি, মানে হরিবল ম্যান। বিভিন্ন জায়গায় রক্তের ছিটা, এবং এক একটা ইনস্ট্রুমেন্ট যা ইউজ করা হয়েছে মারার জন্য, ওগুলো হচ্ছে তোর মনে করো যে কল খুলে না, বড় বড় ইয়ে দিয়ে
রেঞ্চ থাকে,
রেঞ্চ দিয়ে ওই ধরনের জিনিসগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, বুঝছিস?
আমেরিকা বিশেষ করে টেক্সাস কে নিয়ে যে ছবিগুলো বানানো হয় অনেক সময় ওই ছবিগুলোতে এইগুলা দেখানো হয়। আর একটা ছবি আমি কিছুদিন আগে দেখলাম,
ইনসিডিয়াস,
একটা মুভি। আমরা তো বহু খাজুরা লাভ করে ফেলছি এবার চল
এখন হরর নিয়ে বসে আছি, আমি যদি হরর মুভি না দেখি তাহলে অ্যাকচুয়াল
তো চাইতে হবে না, যারা রিয়েল হরর নিয়ে বসে আছে তাদের তো শুনতে হবে। চল কালী ভিটার উদ্দেশ্যে এবার হাঁটা শুরু করি, ওরা মনে পৌঁছায় গেছে এর মধ্যে। আর সবার মনে একটা প্রশ্ন জেগে গেছে, ঘটনা কি আজকে, মানে গাড়িতে উঠলো না কিছু না? আসলে আমরা এবার ধামরাইতে যে আসছি, ধামরাইয়ের সাইডে বেশ কয়েকটা স্পট আমরা সন্ধান পেয়েছি, আমরা ধীরে ধীরে এক এক করে সেগুলোতে এবার ট্যুর করার চেষ্টা করতেছি।
লেটস মুভ, চল এখন দেরি হয়ে যাবে না। ওকে দোস্ত, চল শুরু করে দিই আবারও গল্প শোনা, তাই না?
রাইট, গল্প শুনতে যখন বসি গল্প শোনাটাই মনে হয় বেটার।
আসলে গল্প বলতেও যেন কেমন লাগে, এগুলো তো গল্প না, এগুলো তো সত্যি ঘটনা।
রাইট, গল্প যখন বলতে যাই একটু মেকি মেকি হয়ে যায়, কিন্তু অনেকের কাছে এটা মেকি হতে পারে।
অনেকের কাছে কি, যার সাথে ঘটেনি তার কাছে 100%
মেকি। কিছু কিছু জিনিস আমি আর তুই শুনে আমাদের নিজেদেরও বিশ্বাস করতে কখনো কখনো মানে ইয়ে হয়ে যায়, কষ্ট হয়ে যায়।
না, তুই একটা জিনিস চিন্তা কর, যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছিল তখন কিন্তু তার কথা অনেকে
বিশ্বাস করে নাই,
যারা পরবর্তীতে ওখানে গেছে তারা বিশ্বাস করছে, হ্যাঁ আসলেই তো আছে।
বিশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণ যারা শুনছে তাদের উপরই ছেড়ে দেয়া, এটা বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার।
দর্শনে আপনি আতঙ্কিত হবেন, ভয় পাবেন নাকি হালকা হাসাহাসি করবেন, এটা টোটালি আপনার পার্সোনাল ব্যাপার।
একটা বিষয় আমরা বলে রাখি বারবার, যেটা বলার চেষ্টা করি, দর্শনে এখানে আমরা অনেক স্টোরিতে তাবিজ কবজের ওঝাদের স্টোরি আমরা পাই, প্লিজ দর্শনে এগুলোর প্রতি কেউ ইন্সপায়ার হবেন না, এটা অনেক ক্ষেত্রে আপনার খুবই ক্ষতি করতে পারে। সো প্লিজ বুঝে শুনে তারপর কোন
সেটাই গ্রাম্য চিকিৎসা ব্যবস্থা একরকম, তারা অনেক কিছু না বুঝে অনেক কিছু অনেক সময় করে ফেলে শিক্ষার অভাবে। একটা কিছু ঘটলে আপনি সাইকিয়াট্রিস্ট বা ডাক্তারের কাছে না যেয়ে সরাসরি একজন ওঝার কাছে যাবেন।
কেমন মনে কর কেউ একজন হয়েছে যে তাবিজ দিয়ে হয়তো সে কিউর হয়েছে এই ধরনের কিছু বলল, সেটা ভেবে
মোস্ট অফ
সবাই যদি তাবিজের দিকে দৌড়ায় তাহলে তো ঘটনাটা কেমন হয়ে গেল।
কাহিনী হচ্ছে মোস্ট অফ দ্য টাইম তাবিজ আর কিছু আপনার পরিচয়টা?
আমি পার্থ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে।
আচ্ছা,
পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং এর টুকটাক কাজ করি আর কি।
ওকে, তাহলে আমরা এবার কিছু স্টোরি আপনার কাছ থেকে আউটসোর্সিং করতে চাই আর কি, মানে যেটা আপনার ভেতরে স্টোর হয়ে আছে আর কি, মানে যেই প্রশ্নটা রেহান করে থাকে সবসময় যে আপনি আগে থেকে বিশ্বাস করতেন কিনা এই ঘটনাগুলোতে।
বিশ্বাস বলতে একদম যখন ছোট ছিলাম তখন আসলে এগুলো আসলে মানে কোনো কিছুই সেরকম স্বাভাবিকই মনে হতো, যেমন ছোটবেলার এমনি মানে দেখার উপর মানে উপলব্ধি হিসেবে একটা বলি, আমার দাদু বাড়ি হচ্ছে গাইবান্ধায়, তো সেখান থেকে একটু গ্রামে হচ্ছে একটা গ্রাম আছে কৃষ্ণপুর, মোটামুটি আমরা হয়তো গাইবান্ধা থেকে সবাই আর কি ওখানে যেতাম। একবার এরকম একটা পর্যায়ে সবাই ঢাকা থেকে আর কি ওখানে যায়, সবাই আমরা খেলাধুলা করতে করতে প্রায় রাত অনেক হয়ে যায়। এখন গ্রামের সাইডে দেখা যায় যে রাত বলতে প্রায় 7-8টায়, অবভিয়াসলি অনেক রাত, তো সেই হিসেবে রাত হয়ে গেছিল প্রায় 12:30-1টা। বাসার আশপাশে মোটামুটি কেউ নাই, টিনের চালের বাসা, তো ওটার সামনে একটা ফাঁকা স্পেস, এরপর হচ্ছে একটা পুকুর, তো সবাই মোটামুটি এদিক ওদিক ছড়ায় ছিটায়, তো কেউ ওভাবে খেলাধুলা করছে আর কি জাস্ট। তো আমি যখন খেলতে খেলতে একটু দূরে গেছিলাম, বলছিলাম যে আচ্ছা ওখানে ওই জিনিসটা কি, মানে জিনিস একটু ধোঁয়াশা টাইপের কিন্তু আদল একটা ছিল, আদলটা লাইটের
ছিল,
মানে ঠিক আদলটা বলতে কি মানে মানুষ টাইপের শেপ, বাট শেপটা হচ্ছে পা পর্যন্তই সীমাবদ্ধ, মানে আমাদের ইসলামে বলে যে এই জুব্বা পরে অনেকে, লাইক দ্যাট কাপড়টা ওইরকম পুরাটা, মাথাটা পুরাটা রাউন্ড খাওয়া আর কি, তো মাথার শেপ থেকে পায়ের নিচ পর্যন্ত, বাট পাটা কোনো কিছু বোঝা যাচ্ছিল না, আর হাতও বোঝা যাচ্ছিল না। তো মজার ব্যাপার হচ্ছে শেপটার আকার ছিল মানে যেই গাছটা ছিল সর্বোচ্চ হাইটের এই গাছের চেয়ে অনেক উঁচু, তো আমি তো তখন অনেক ছোট, তো সেই হিসেবে মানে তাকে দেখতে পুরা জায়ান্ট এরকম ধরনের একটা লাগছিল, তো আমি তো তখন কার্টুন দেখতাম জাস্ট এরকমই কিছু একটা মনে করেছিলাম আর কি। বাকিদেরকে আমি ডাকলাম যে দেখ ওই জিনিসটা কি এরকম ধোঁয়াশা, কিন্তু খুব অবাক হলাম যে আমি ছাড়া আর কেউ দেখছে না ওটা, স্রেফ শুধু আমি দেখছিলাম। তো জিনিসটা ওখান থেকে আমার বিলিভ করাটা মানে এখনো আমার প্রায় চোখের সামনে ভাসে যে আমি এরকম একটা জিনিস দেখেছি কিন্তু স্রেফ শুধু আমি দেখলাম,
আর কেউ
দেখছে না।
আচ্ছা, ওই আদলটা আপনি দেখেছেন, এটার মধ্যে কোন চোখ নাক মুখ কি আলাদা করে বোঝা যাচ্ছে?
কোন শেপ ছিল,
মানে কোন রকমের একটা মানুষের শেপ,
একটা আদল ছিল।
মানে আমি বলছিলাম যে জিনিসটা যদি সাদা কালারের একটা শেপ কাপড় দিয়ে একটা জড়ানো, বাট আমরা যদি কোন ছায়ায় যদি দেখি তাহলে মানুষের ওই চোখ মুখ কিন্তু বোঝা যায় না, লাইক এরকম একটা মানে শেপ আর কি।
ওকে, এখান থেকে আপনার মানে এগুলোর প্রতি একটা বিশ্বাস বিলিফ শুরু হয়ে গেল। ওকে, এরপরে আর কি ধরনের ঘটনা ঘটেছে?
এরপর বাকি ঘটনাগুলো আর কি শোনা মূলত যখন আমি বাসায় জিনিসটা শেয়ার করলাম, এরপর হচ্ছে আমার বাবা বাপি বলি, বাপির কাছ থেকে শোনা যে ঠিক ওইখানেই মানে ওর আশপাশেই বেশ কিছু এরকম কাহিনী আছে, তো যেটা বাপির সাথে একবার ঘটেছিল আর কি, তো আমি সেটাই শেয়ার করি।
ওকে,
ঘটনাটা ছিল ঠিক গাইবান্ধা থেকে যেতে মানে বাপির কৃষ্ণপুর যেটার কথা বললাম, এটা হচ্ছে বাপির নানু বাড়ি আর কি।
আচ্ছা,
বাপির খালা আসছিলেন ঢাকা থেকে, এটা ঘটনাটা প্রায় বাপির ইন্টার ফার্স্ট ইয়ারের দিকে, তো আমি দিদামণি বলি, তো ওনার কোনো আসলে সন্তান ছিলেন না।
আচ্ছা,
সো বাপিকে তিনি একদম নিজের ছেলের মতো করেই দেখতেন, আর বাপিও তার প্রতি খুবই উইক ছিলেন।
আচ্ছা,
তো তিনি আসছেন জানলেই মানে বাপি চলে যেতেন সেখানে, তো সেবারও বাপি হচ্ছে ওরকম কলেজ থেকে জাস্ট আসছেন, তো আসার পরে নিউজটা পাওয়ার পরে বাপি আর বাপির এক ফ্রেন্ড সহ রওনা হয়। তো তখন জায়গাটা ছিল পুরাটাই মাটির রাস্তা, তো প্রায় বাপিরা রওনা হলেন বিকালের দিকে, ওখানে জাস্ট পৌঁছাতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যা হয়ে গেল, এরপর যখন ওখানে যে পৌঁছান, তো পৌঁছানোর পরে দেখেন যে ওখানে দিদামণি নেই আর কি, পাশের গ্রামে গেছেন, পাশের গ্রামটার নাম ছিল হরিপুর।
আচ্ছা,
হরিপুরে ওখানে যাওয়ার পরে ওটা আবার ছিল হচ্ছে বাপির এক মামার বাসা, বাপি তার সাথে মানে দেখা সাক্ষাৎ করলেন, খাতির যত্ন হলো আর কি। এরপর মামা বাসায় ছিলেন না, মামা মাগরিবের নামাজ পড়ে এসে মানে বাপির মামা আর কি, তো উনি বাসায় আসার পরে যখন দেখলেন যে এরকম মানে বাপি এখনো বাসায় আছে, তখন বললেন যে এরা এতক্ষণ পর্যন্ত বাসায় আছে, এদেরকে পাঠায় দেওয়া হয়নি কেন? তো বাপিরা অতটা কেয়ার করেনি আর কি, যে কথাটা কেন এরকম বললো। সন্ধ্যা বলতে আরো সন্ধ্যা, প্রায় এরকম 7টা-8টা। এরপর ওখানে দেখা গেল যে মুরগি ধরে ধরে মানে খাবার দাবারের পর বাপিরা এখন রওনা হবে।
কয়জন রওনা হবে?
দুইজন, বাপি আর বাপির ফ্রেন্ড।
আচ্ছা,
সাইকেলে করে গেছিল। এরপর বাপির মামা বললেন যে তোমরা তো এখন যাবা, তো আমাদের ঠিক পাশের একটা রাস্তা আছে, এই রাস্তাটা ধরে হচ্ছে তুলসীঘাট, তুলসীঘাটের এই রাস্তা দিয়ে বাপিরা আসছিল। এই রাস্তাটা দেখা যায় কিছুটা শর্টকাট, আর আরেকটা রাস্তা আছে ওই সাইড দিয়ে একটু ঘুরে ওই তুলসীঘাটের ওই রাস্তাতেই এসে পড়ে। বাপির মামা বললেন যে তোমরা এদিক দিয়ে না যে এদিক দিয়ে একটু ঘুরে যাও।
আচ্ছা,
তো কারণটা তখন আর কিছু জানা যায়নি, বলেনি আর কি। বাপিরা এখন ওকে বলে চলে আসছে। এখন দুই বন্ধু আছে, চিন্তা করলো যে এত ঘুরে যাব, এর চেয়ে এটাই তো শর্টকাট,
এখান দিয়ে চলে যায়,
এই দিক দিয়ে চলে যায়, রাইট। ওদিক দিয়ে যাওয়া শুরু করলো, তো ওখানে সময়টা ছিল আসলে মূলত বর্ষাকাল, বৃষ্টির সময়।
আচ্ছা,
তো দুই পাশে পানি প্রায় জমে গেছে, যারা আর কি জমির মালিক বা ধানের যারা কাজ করে ওরা হচ্ছে রাস্তাটা ডিভাইড করে দিয়েছেন, মানে রাস্তাটা কেটে দিয়েছেন যাতে পানি এপাশ থেকে ওপাশ পাস করে, তো যার জন্য ওই রাস্তাটুকু সাইকেল থেকে নেমে মানে জাস্ট হেঁটে পার হতে হতো। তো বাপিরাও সেম ইয়া করলেন, আর ওই রাস্তার ঠিক সাইডেই একটা ঈদগাহ আছে, ওটার ঠিক পাশে একটা বট গাছ আছে, বেশ বড় সড়ো একটা বট গাছ এবং অনেক পুরনো ওটা। ওদিক দিয়ে যখন আসে পার হলো আর কি, পার হওয়ার পরে যখন মুজা পড়তে যাবে, মানে জুতা মুজা আর কি পড়ে গেছিল, তো যখন মুজা পড়তে যাবে তখন দেখে যে মুজা আর পড়তে পারছেন না, পা হয় এদিকে চলে যাচ্ছে অথবা ওদিকে,
মুজাটা
ঢুকছে না আর কি, বেশ ইয়েটিয়ে কষ্ট টষ্ট করার পরে দুজনের কেউই পারছে না আর কি। তো যাই হোক, অনেকক্ষণ পরে দুজন মিলে একজনকে মুজা পড়ালো, এরকম অবস্থা। তো পরে মুজা পড়ার পরে যখন সাইকেল এখন উঠতে যাবে, তো তখন সাইকেলের চেন পড়ে গেছে, চেন আবার তুললো, মানে উঠতে যাবে সাইকেলে এই সময় আবার চেন পড়ে গেছে, এরকম বেশ কয়েকবার হলো, যখনই রানিং অবস্থায় যেতে যাচ্ছে তখনই চেন পড়ে যাচ্ছে। তো তারা দুই বন্ধু মিলে ডিসাইড করলেন যে এইভাবে না যে হেঁটেই যে, আলোতে একটু গেলে হয়তো বোঝা যাবে যে কোথায় সমস্যা আর কি। তো এই যেতে ধরে তখন দেখলেন যে ওখানে ধানের একটা জমি, তার ঠিক অপোজিটে একটা বাঁশের ঝাড় আছে, তো এইখান থেকে প্রায় বেশ বড় সড়ো টাইপের একটা আগুনের গোলা এই ধরনের একবার মানে এই মাঠের উপর দিয়ে বাঁশঝাড়ের ভিতরে যে মিলিয়ে গেল, এগেইন আবার মানে এই জমির ওখান থেকে আবার গোলা টাইপের জিনিসটা এগেইন বাঁশের ঝাড়ে যে মিলিয়ে গেল। এরকম প্রায় একবার দুবার না, মিনিমাম চার পাঁচ বার, অনেকবার এই জিনিসটা এইভাবে যে মিলিয়ে গেল, এটা দেখে তখন তারা একটু নার্ভাস হয়ে গেল যে এটা কি ধরনের, যে হঠাৎ করে এরকম। তো তারা একটু ভয় পেয়ে একটু মানে তাড়াতাড়ি মুভ করা শুরু করলেন। তো সামনে একটু লোকালয় টাইপের বা একটু আলো বেশি দেখা যাচ্ছে। তো লোকালয়ের সামনে এসে যখন দেখলেন, ইতিমধ্যে ঠিক লোকালয়ের একটু আগ পর্যন্ত আর একটু অন্ধকার আছে। ওই জায়গাটায় দুইজন সাইকেল নিয়ে যেতে ধরে মনে হচ্ছে কেউ জনে পিছন থেকে সাইকেলটা টেনে ধরে আছে, সাইকেল একটু দুইজন মিলে টানতে পারছে না। তখন তারা তো আরো ভয় পেয়ে গেলেন। যাই হোক, বেশ কিছুক্ষণ পর সাইকেলটা মনে হলো একটু হালকা, তখন তারা আবার যাওয়া শুরু করলেন তাড়াতাড়ি, রীতিমতো প্রায় দৌড়াই প্রায় লোকালয়ে ঢুকে গেলেন। এমন
লোকালয় সাইকেলটা নিয়েই ঢুকেছেন,
সাইকেলটা নিয়ে।
আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে কি, কিছু সময় এরকম হচ্ছে আবার হচ্ছে না এরকম। তো এরপর লোকালয়ে যাওয়ার পরে তারা সাইকেলে উঠলেন। উঠতে যে একটা ব্রিজ আছে, তো পুরাটাই মাটির রাস্তা। তো ব্রিজটা যেটা হয়, উঠতে একটু উঁচু, দেন এরপর নিচু। তো নিচু জায়গাটা দিয়ে যখন নামছে, তো সাইকেলের নিচু জায়গাটা এমনিতে একটু স্পিড থাকে। এখন সেই পর্যায়ে প্রায় মানে নামার সময় মনে হলো যে সাইকেল আর সাইকেল নেই, মানে প্রায় মোটর সাইকেলের স্পিডও ছাড়াই গেছে এরকম একটা অবস্থা। এতটাই স্পিড বেড়ে গেছে হঠাৎ করে, মনে হচ্ছে যে পিচ থেকে কেউ ফোর্স করে মানে একদম সেটার স্পিড ধাক্কা দিয়ে স্পিড বাড়াচ্ছে, শুধু ব্রেক ধরে আছে, ব্রেক কাজ করছে না। এমন করতে করতে লাস্ট পর্যন্ত মাটির রাস্তা, পরে দুজন পড়ে যায়। এটার পরে আর কোনো সমস্যা হয়নি, পরে রীতিমতো প্রায় চলে এসেছে বাসায়। পরবর্তীতে বাপি যখন এই ঘটনাটা ওনার মামাকে বললেন, তখন উনি বললেন যে আসলে কাহিনীটা হচ্ছে যে মানে এই জন্যই উনি শর্টকাটটা বাদ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে আসতে বলেছিলেন।
আসলে ওইখানে কি হয়, মানে কেন ওই জায়গাটা,
কাহিনীটা কি ছিল,
মানে ওই জায়গাটার আসলে কাহিনীটা মানে কেউ আসলে এখনো ঠিক জানে না। কিন্তু এটা প্রায়ই হয়, মানে কেউ রাত করে যদি একটু যায়, একা বা হোক বা দুই তিনজন অ্যাটলিস্ট, এভাবে গেলেই মানে এই সমস্যাগুলো হয়।
ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা। অধিভূতির ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন, শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিপ্রিয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা তিন মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ডর
FM 89.2।
শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2। আজি কিব্রিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান, এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই, এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন, আসিফ, সেলিম, পার্থ, রুবেল এবং জসিম। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892 এই নাম্বারে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
কিছু জিনিস আমরা হয়তো বা ইনফরমেশন ওভাবে কালেক্ট করতে পারি না, যেমন এই জায়গাটা কেন এরকম তা জানি
না,
তবে এতটুকু বোঝা যায় যে একটা রাস্তা থাকতে অল্টারনেটিভ রাস্তা খালি খালি বানানো হয় না,
অবভিয়াসলি।
আর একটা রাস্তা কেন বানানো হলো প্রশ্নটা সেখানে। যাই হোক,
এই রাস্তাটা কি এখনো আছে?
এখনো আছে, এবং রাস্তাও এখনো আছে।
এখনো কি এই ধরনের ঘটনা ঘটে?
এখনো ওখানে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া হয়।
আমরা মানে রাস্তাটা তাহলে আমাদের মাথায় রইল, কোন একটা গন্তব্য আমাদের হতে পারে।
আমরা আবার ওই যে ঘুর পথ না, ওইটা অ্যাভয়েড। যাই হোক, এছাড়া আর কোন এক্সপেরিয়েন্স আপনার আব্বার বা আপনার?
হ্যাঁ, বাপির আর একটা ঘটনা আছে। ঘটনাটা ঘটেছিল হচ্ছে, বাপি এখন বর্তমানে বিসিক কে আছেন, ইঞ্জিনিয়ার আর কি। তো বাপির যখন ফার্স্ট পোস্টিং ছিল বগুড়ায়, তখন একটা ঘটনা আমি শেয়ার করি। বাপি চাকরির ফার্স্ট লাইফে সব কলিগরা মিলে বগুড়ায় একটা জায়গা ভাড়া করেন আর কি। তো ওখানে মেসে থাকেন, হাফ কিলোমিটারের মতো রাস্তা হবে আর কি মেস থেকে বা হোস্টেল যেটাই বলি না কেন,
থাকার
জায়গা। তো সব কলিগরা মিলে ওই তাস খেলতেন আর কি, তখন স্মোকও করতেন বাপি। খেলতে খেলতে দেখা যায় সিগারেটও শেষ হয়ে যায় আর এপাশে সবাই কার্ডও খেলে, কয়টা বেঁচে গেছে এটার আর কারো খেয়াল নেই। ধরেছে খুব জোর 11:30-12, বাপি দেখলো যে কারো কাছে সিগারেট নেই, যার জন্য পরে বের হয়ে যায়। তো রাস্তা দিয়ে বেরোতে ধরে যে চারপাশে ফাঁকা, তো যাচ্ছে এক জায়গায় হয়তো লাইট আছে, হয়তো ভাবছে যে সেখানে যেয়ে দেখছে যে সেই দোকান বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার এত তাড়াতাড়ি দোকান বন্ধ? তখনও বাপি বুঝেনি যে এত রাত হয়ে গেছে। আরো কিছু দূর, বেশ খানিক দূর চলে এসেছে, প্রায় বাপির কর্মস্থলের কাছাকাছি, তার একটু আগে দেখে যে ওই দূরে একটা বাস দাঁড়িয়ে আছে, বাসের ওপাশে ঠিক লাইট, দেখছে যে দোকানটা জাস্ট বন্ধ করছে এমন অবস্থা। তো তখন দোকানদার বলছেন যে স্যার আপনি এত রাতে? তো বলে যে এত রাতে বলতে কয়টা বাজে? বলে যে রাত তো 2:30 বাজে, মানে রাত তখন অলরেডি হয়ে গেছে 2:30,
তাস খেলতে খেলতে মানে
তারা খেয়াল করে
সময়টা ভাবেনি যে এত রাত হয়ে গেছে। বাপি তো নিজেও তখন আর কি একটু ঘাবড়ায় যাচ্ছে, বললেন যে আচ্ছা সিগারেট নেন, জাস্ট দোকান ক্লোজ করে ফেলেন। তো বাপি বললেন যে এরকম এখনো খোলা আর কি, মানে যে সবাই বন্ধ করে ফেলেছে আমিও এই যে বন্ধ করবো। তো এখন যাওয়ার পথে মনে হচ্ছে যে এতটা রাস্তা যাব, তো এই চিন্তা করছে আর স্মোক করছে আর কি। তো হঠাৎ করে দেখে একটা রিক্সা মানে দাঁড়িয়ে আছে আর কি ওই সাইডে, ডাকলেন যে বললেন যে ওখানে যাবেন, ভাড়া না ঠিক করেই উঠে পড়েছেন, ধীরে ধীরে যাচ্ছে আর কি। তো বাপিও স্মোক করছে, হঠাৎ করে যেটা খেয়াল হলো সেটা মনে হলো যে যিনি রিক্সাওয়ালা উনি ঠিক বডিটা সামনে থাকলেও ওনার মাথাটা পিছের দিকে ঠিক বাপির দিকে তাকিয়ে আছে।
মানে বডি সামনের দিকে আছে,
বডি সামনে
ঘাড়টা ঘুরে
রাইট
ওনার দিকে
তাকিয়ে আছে। তো সময়টা ছিল শীতকাল, তো যার জন্য ডানে বামে তাকাতে ধরে চোখ পড়ে যাচ্ছিল। তো তখন বাপি চিন্তা করলেন যে হয়তো তার চোখের ভুল, আর বাপি অবভিয়াসলি অনেক সাহসী একজন মানুষ, কিন্তু তারপরও তার বারবার মনে হচ্ছে যে উনি আমার দিকে এবার তাকিয়ে আছে কেন। তো বাপি নিজেকে সান্ত্বনা দিল,
মানে কন্টিনিউয়াসলি তাকিয়েছিল
এইদিকে তাকিয়ে রিক্সা চালাচ্ছে,
মাথাখানি ঘুরিয়ে,
জাস্ট মাথাটা ঘুরে গেছে আর কি, পিছের দিকে ঘুরে বাপির দিকে তাকিয়ে আছে, অথচ বডি
মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে ব্যাকা হয়ে পিছনে তাকাই সেটা না,
না সেটা না,
টোটালি ঘাড়টাই ঘুরে গেছে,
টোটালি ঘাড়টাই ঘুরে গেছে,
শুধু ঘাড়ের এখান থেকে গলা থেকে মাথাটা
ঘুরে গেছে। সেটা দেখে আপনার আব্বা ওই রিক্সাতেই বসে আছে তখনো,
মানে বাপি ঠিক এখনো মানে কনফিউজ যে হয়তো বাপি সাহস দিচ্ছেন আর কি, যে এটা চোখের ভুল, মাফলার হয়তো গরিব মানুষ ছিঁড়ে টিড়ে গেছে আর কি। প্রায় বাসার কাছাকাছি যখন চলে আসে, বাপি দোয়া দরদ কিছুটা চিন্তা করছে, সাহস দিচ্ছেন আর কি, প্রায় কাছাকাছি যখন চলে আসছে তখন হঠাৎ করে বাপি মনে করলেন যে আচ্ছা হচ্ছেটা কি দেখি আমি। এই এতে বাপি যখন তাকায় ছিলেন ওনার দিকে, তখন দেখেন যে না ভুল না, পুরা ঘাটটাই আসলে পুরা ঘুরানো বৃদ্ধ একটা মুখ এবং এক দৃষ্টিতে বাপির দিকে তাকিয়ে আছে, এবং তাকিয়ে থেকে তার ভাবভঙ্গিটা এমন ছিল যে আমি যে মাথাটা এভাবে ঘুরিয়ে আছি তারপরও তুই বিশ্বাস করতেছিস না, জাস্ট এরকম একটা সিচুয়েশন হওয়ার পর পুরা মাথা মানে বডি থেকে মাথাটা গলা সহ লম্বা হয়ে বাপির ফেসের সামনে চলে আসে, প্রায় নাকের সাথে নাক, এরকম একটা সিচুয়েশন। তখন বাপি মানে কি করবে,
সম্মোহনের মতন হয়ে গেছে,
মানে জাস্ট কিছুই না চিন্তা করে জাস্ট একদম মানে রিক্সা থেকে লাফ, লাভ দিয়ে কোনো কথা না বলে শুধু
দৌড়।
মানে ওই সময় কি করবে আর বুঝে উঠতে পারিনি যে এরকম একটা অড সিচুয়েশন হয়ে যাবে না, অ্যাটলিস্ট ঘাড় ঘুরিয়ে থাকলে হয়তো তারপর একটা ভয় পেত, বাট মাথাটা যখন চলে আসতে পারে এটা
ডেফিনেটলি এটা একটা ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনা।
ছোটবেলার একটা গল্পের বইয়ে পড়া গল্প মনে পড়ে গেছিল, এটাও এরকম এরকম রাতে 12:30 সময় রিক্সায় উঠে একটা লোক ট্রেন লেট করে আসায়, তারপরে যেতে যেতে শীতের রাতে হঠাৎ একটা পর্যায়ে মানে ডাকতে ডাকতে থামেন থামেন, এত জোরে চালাচ্ছিল রিক্সাওয়ালা, সে থামেন থামেন বলতে বলতে কুয়াশার ভিতরে সামনে যখন হাত দেয় তখন শুধু চাদরটা হাতে চলে আসে, মানে রিক্সাওয়ালাই ছিল না এখানে, জাস্ট শুধু চাদর। এটা একটা গল্প ছিল, কিশোর উপন্যাসে পড়েছিলাম। Okay. But what you just described is reality. Damn it, man. আমি আসলে কি বলবো?
Okay, তারপর কি হলো?
এরপর বাপি জাস্ট লাফ দিয়ে চলে যান, পরে তার কলিগদেরকে শুধু জাস্ট কথাও তিনি আর বলতে পারছেন না, তো তাদেরকে যে শুধু বললেন যে রিক্সাওয়ালা, তারা হচ্ছে সবাই মিলে বের হয়ে চলে আসলেন। তো দেখলেন পুরা রাস্তায় কোনো মানুষ তো দূরে কথা, মানে রিক্সা টিক্সার কোনো চিহ্ন পর্যন্ত নেই। এরপর তারা দুইটা বাইকে করে দুইজন দুই দিকে চলে গেল, যে রাস্তা যতদূর যায় আর কি, অ্যাটলিস্ট অবভিয়াসলি রিক্সার স্পিড আর বাইকের স্পিড অবভিয়াসলি নট সেম। যাওয়ার পরে যতদূর যাওয়া যায় কোনো চিহ্ন নাই কোথাও। এরপর যখন তারা আসলেন, আসার পরে তারা আসলে ভেবেছিলেন যে রিক্সাওয়ালা মেবি কোনো ছিনতাইকারী বা এই টাইপের। পরে যখন তারা কাহিনী শুনলেন তখন তারা নিজেরাও চিন্তা করলেন যে আমরা কোথায় কাকে খুঁজতে গেছিলাম আর কি। তো বাপি পরে
এই ক্ষেত্রে মানে যারা খুঁজেছে খুঁজে না পেয়ে অনেক খুশি হয়েছে।
এবং আমার মনে হয় কি, এখানেও যে ব্যাপারটা সবসময় বলি সুমন বুঝছি, সেটাই ঘটছে। আমরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় অশরীরী কিছু আমরা যখন দেখি তখন জিন কিন্তু চেষ্টা করে আমাদের সামনে না আসা, কোনো না কোনো একটা রূপ ধরে তারা ওখানে নর্মালাইজ করার চেষ্টা করে সিচুয়েশনটা। আপনার বাবা যদি সেদিন রিক্সাটা ঠিক না করতো, জাস্ট পাশ থেকে চলে যেত, তাহলে এই প্রবলেমটা হতো না,
হয়তো হতো না,
হয়তো সামহাও ফেস করে ফেলছে কিছু একটা, হয়তো কোনো একটা কারণে জিনটা সেখানে ছিল, রিক্সাওয়ালার বেশে সে চুপচাপ বসে গেছে
চলে আসছে।
হ্যাঁ, ওই যে একটা ঘটনা মনে আছে, একটা মেয়ে চুপচাপ বসেছিল, ওনারা ধরতে যাওয়ার পরে
ঝামেলা হয়েছে,
ঝামেলাটা হয়। তো এই জন্য মানে অনেক সবসময় ডরে বলি যে এক্সেসিভ কিউরিওসিটি ভালো না। আপনার বাবার এটা ছিল প্রয়োজন, কিন্তু অনেকের কিন্তু কিউরিওসিটির কারণে বেশি আগে,
খুব সম্ভবত এই প্রয়োজনের কারণে উনি গিয়েছে বলেই এটা চাইলেই অনেক ক্ষতি করতে পারতো,
রাইট,
হয়তো বা করা হয়নি
সেই রাতের, এটা ছিল এই ঘটনা। তো আমি যা বুঝতে পারছি যে আপনার বাবার মধ্যেও ওই জিনিসটা আছে, যেটা আমরা অনেকের মধ্যে পেয়েছি ডরে, যে কিছু কিছু মানুষের দৃষ্টিতে এই জিনিসগুলো আটকায়। তো এই ধরনের ব্যাপারগুলোই ঘটে, যারা দেখে বারবার দেখে, যারা দেখে না কখনোই দেখে না। তো এরকম আর কোন ঘটনা কি আছে আপনার বাবার?
বাপির সাথে সেরকম বড় ধরনের কোনো নেই, তবে আর একটা যেটা ছিল সেটা খুব সংক্ষিপ্ত আর কি, বাপির আরো ছোট বয়সের আর কি ঘটনা। ওই গ্রামের বাসাতেই বাপিরা প্রায় আট ভাই বোন, যে কৃষ্ণপুরের কথা বললাম নানা বাসা, তো ওখানে আমের গাছ ছিল, ঝড় হলেই প্রায় আম পড়ত, আম হলে টিনের চালে শব্দ হয়। তো ওখানে তখন নানি বলতেন যে কে কয়টা আম কুড়িয়ে নিয়ে আসতে পারে দেখা যাক, হারিকেন অথবা আগুন টাগুন নিয়ে আর কি চলে যেত আম কুড়াতে। সেদিনও বের হয়েছে বাপি সবাইকে ছেড়ে, মানে একটু বেশি কালেক্ট করতে, যে তো দেখছে যে একটা আম নিয়েছে, নেওয়ার পরে দেখছে এটার সামনে আর একটা আম, ওকে সেটা নিল, এর সামনে আর একটা আম, মানে জাস্ট একটা টোপ বলে আর কি,
পাখিকে খাঁচায় ভরে এভাবে চাল দিয়ে
ওই ধরনের আর কি, মানে আরেকটু সামনে আরেকটা আম। তো বাপি ছোট ছিল ঠিক বুঝে উঠতে পারেনি, কুড়াতে কুড়াতে পরে দেখে যে এইটা প্রায় বনের ভিতরে চলে গেছে আর কি, একটা ছোটখাটো একটা বন আছে এই ওই জায়গাটায় চলে গেছে আর কি। তো ওখানে যখন যায় তো লাস্ট আমটা নেওয়ার পরে হঠাৎ করে প্রায় একটা গুঙ্গানো টাইপের একটা আওয়াজ বাপি শুনতে পায় আর কি, বাট খুব পশু পাখির গুঙ্গানোটা যেরকম, এবং খুব বিকট টাইপের, এবং হওয়ার পরে হঠাৎ করে দেখে যে লোমশ টাইপের, মানে ঠিক নেকড়েও না আবার পুরাপুরি ভাল্লুক এই ধরনের গেটাপও না, মানে মুখটা হচ্ছে অ্যাটলিস্ট শিয়াল টাইপের, আর হাতের নখ টক বা এই ধরনের ফিগার হচ্ছে মানে ভালুক টাইপের, এবং প্রচন্ড লোমশ টাইপের একটা আকৃতি হঠাৎ করে এরকম সাউন্ড, বিকট সাউন্ড করে বাপির দিকে এভাবে তেড়ে আসতে থাকে। তো জাস্ট এরকম একটা জিনিস আসা দেখে বাপি স্রেফ দৌড়ায় একদম সরাসরি বিছানার উপর উঠে যায়। পরে ভয়ে বাপি কাঁপতে থাকে যে কি অবস্থা, পরে বলল যে এরকম একটা ব্যাপার আমাকে এরকম তাড়া করেছিল। তখন বললেন যে তোমাকে এত দূরে তো যাওয়ার দরকার ছিল না, আর ওদিকে আর কখনোই যেও না, জাস্ট এটার পরেই মানে আর সেরকম আর কি কোনো কিছু হয়নি।
ওকে, মানে আমরা রেহান যেটা দেখতে পেলাম পার্থ ভাইয়ের, বিশেষ করে ওনার বাবাকে নিয়েই আর কি ঘটনাগুলো বেশি, হয়তো বা সরাসরি ওনাকে পেলে কিছু কিছু জায়গায় আমরা আরো কিছু প্রশ্ন করতে পারতাম।
তবে থ্যাংক ইউ পার্থ ভাই, একটা একটা কথা মনে পড়ে গেল, এক ভাইয়ের সেই ট্যুরে আমিও ছিলাম, বাট সেই ট্যুরে আমার সাথে ঘটনাটা ঘটেনি, ঘটেছিল আমার এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে, ছেলেটার নাম ছিল আলিফ। এই যে আপনি একটু আগে বললেন যে আপনি দেখেছেন আর কেউ দেখেনি, তো ব্যাপারটা এরকম হয় যে আমরা সবাই একটা ঘরের মধ্যে, সেটা খুব বড় একটা ফ্যাসিলিটি ছিল আমাদের জন্য, একজন ফরেস্ট অফিসার আমাদের পরিচিত ছিল, এবং আমরা গিয়েছিলাম হিরন পয়েন্টে
সুন্দরবনে।
আই থিঙ্ক দিস শুড বি আওয়ার নেক্সট স্পট, আমরা যেতে পারি এই বাড়িটাতে,
কোনো না কোনো একটা স্পট।
ওকে বলছি এই বাড়িটার ঘটনা শুনুন, এই বাড়িটা হচ্ছে ফরেস্ট অফিসারদের আন্ডারেই থাকে, ওখানে যেতে হলে কিছু পারমিশন
নিতে হয়।
তো ওইখানে আমরা ছিলাম, তো থাকার পরে দোতলাটা পুরোপুরি আমাদের জন্য রেখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, নিচের তলাটা ছিল খুব বেশি হাই ক্লাস, যারা মানে তো দোতলাটাতে আমরা থাকতাম। তো পরপর তিনটা রুম ছিল, তিনটা রুমের পরে বাথরুম, তো আমরা সবাই মিলে একটা টেবিলে গোল হয়ে বসে চানাচুর খাচ্ছি, চিপস খাচ্ছি, তো খুব চিল্লা পাল্লি চলতেছে, খুব বেশি একসাথে দশ বারোটা ইয়াং ছেলে পেলে থাকলে যা হয় তাই হচ্ছে। তো এরকম একটা পর্যায়ে ওই ছেলেটা আমার ফ্রেন্ডের ছোট ভাই, ওর নাম ছিল মোসাদ্দেক, মোসাদ্দেক আলী আলিফ, যাই হোক, তো আলিফ হচ্ছে ওয়াশরুমে গেছে, আমরা দেখছি ও ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পরে প্রায় পনেরো বিশ মিনিট ওর কোনো খবর নেই, তো আমরা ভাবলাম যে কি ব্যাপার, দেখে আসি। তখন এক ফ্রেন্ডকে পাঠালাম, ওর বড় ভাই বললো যে আমি দেখে আসি। এবার ওর বড় ভাইও আসছে না, তারপরে আরেকজন গেল, সেও আসছে না। এরকম করতে করতে আমাদের মাথায় একটু সন্দেহ আসলো যে কি ব্যাপারটা, কি ওখানে কি আসলে ওরা ওখানে কি আমাদের চিপস আনা চিপস গুলা কিছু লুকিয়ে রেখেছে, ওখানে মজা করে নিজেরা খাচ্ছে, আমাদের আইডিয়াটা ছিল এমন। তো এবার আমরা কি করলাম, চলো এবার আমরা সবাই মিলে যাই। গিয়ে দেখলাম আলিফ বাথরুমের ভিতরে, বাইরে ওরা দুজন হা করে জাস্ট তাকিয়ে আছে, এবং আলিফ আয়নায় নিজের দিকে তাকিয়ে তার চোখ অলমোস্ট বের হওয়া বাইরের দিকে, এবং মুখ এত বড় করে হা করেছে সে, মানে মনে হচ্ছে চোয়ালগুলা ফেটে যাবে একটু পরে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, জাস্ট পেশেন্টের উপরে হাত দিয়ে এভাবে আছে, মানে বিকট দৃষ্টিতে নিজেই নিজের দিকে তাকিয়ে আছে। তো এই সিনটা দেখে ওরা কিছু বুঝতে পারছিল না যে ওরা কি করবে। তো শেষে একটা পর্যায়ে আমি বললাম যে আই থিঙ্ক আমাদের ওকে ধরা উচিত, বোবায় ধরার মতন কিছু একটা বোধ হয়েছে, ও মনে হয় নড়তে পারছে না। তো সাহস করে একটু গেলাম, গিয়ে একটা ঝাঁকুনি দেওয়ার পরে বিকট একটা চিৎকার দিল, মানে চিৎকারটা এমন ভয় দিয়েছে আমি প্রথমে ভাবছিলাম আমাকে কামড় টামড় দিবে বা কিছু, হ্যাঁ, কিন্তু ও আসলে আমাকে জড়ায় ধরতে আসছিল, ভয় পেয়ে গেছিল, আমি ধরার পরে আরো ভয় পেয়ে যায়। তারপরে ওর কাছ থেকে আমরা যেটা শুনলাম সেটা খুবই অদ্ভুত ব্যাপার, যে ওর কথা হচ্ছে ও বাথরুমের ভিতরে ছিল না, বাথরুম করার পরে বাথরুম থেকে বের হয়ে আসে, ও যখন রুমের সামনে আসে তখন দেখে পুরো রুম খালি, টেবিলের উপর ধুলা, গত দশ বছর এখানে কেউ ছিল বলে মনে হয়নি, এবং ও প্রচন্ড ভয় পেয়ে যায়, একদম ধুলা মাখা, টেবিল টুবিল ভাঙা, চেয়ার মাত্র দুই তিনটা আছে, অথচ আমরা এখানে বারো জন বারোটা চেয়ার নিয়ে বসেছিলাম, এবং চিল্লাপাল্লি চলতেছিল। আমি একটা শব্দ পাচ্ছিলাম চিল্লাপাল্লি হওয়ার, মানুষের গলা শুনতে পাচ্ছিলাম, বাট এখানে কেউ ছিল না, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা কিন্তু ওখানেই ছিলাম, ওই বাথরুম থেকে ও টোটালি বেরই হয়নি, টোটাল ব্যাপারটাই ঘটছে বাথরুমের ভিতরে, টোটাল ব্যাপারটাই ছিল ইলিউশন। সো থিংস হ্যাপেন ম্যান, এটা আমি নিজে সাক্ষী।
তো এই ঘটনাটা শুনে আমার একটা কথা মনে পড়ছে, এই ঘটনাটা আমি এখন বলবো না, হয়তো বা আজকেই কিংবা কোনো একদিন বলবো, আপাতত আমরা পার্থভাইয়ের তো মোটামুটি আমরা শুনে ফেললাম, পার্থভাইয়ের যেই ঘটনাগুলো বলার ছিল। ওকে রেহান, এবার চল নেক্সট যে আছে একটু তার ঘটনাটা শুনি।
ওকে সেলিম ভাই, তাহলে বলেন আমাদেরকে
একটু সেলিম ভাইয়ের পরিচয়টা জানি আগে। সেলিম ভাই কি করেন?
হ্যালো লিসেনার, আমি সেলিম, আমি থাকি শান্তিনগরে, আমি একটা চাকরি করি।
ওকে, এই হচ্ছে আপনার মোটামুটি পরিচয়। তবে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আজকে আপনি ডরের গেস্টদের একজন, এবং আপনার স্টোরিগুলো আমরা শুনতে চাই, বিশেষ করে ভয়ঙ্কর যে স্টোরিগুলোর কথা আপনি ডর টিমের কাছে বলেছেন, তার ভেতরে যদি আমাদের কোনো কিছু জানার থাকে
সেটা নিয়ে আমরা জানতে চাবো। আর ওই যে প্রথম প্রশ্ন দিয়েই করি, সবসময় যেটা করি, যে বিশ্বাস, অনেকে শুরু থেকেই বিশ্বাস করে, বা বেশিরভাগ মানুষ বিশ্বাস করাটা শুরু করে তার সাথে কোনো একটা কিছু ঘটনা ঘটার পরে। তো আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা এমন, কোনো একটা ঘটনার পর থেকে বিশ্বাস করা শুরু করেছেন?
না, আসলে আমি বড় হয়েছি গ্রামে, ইসলাম ধর্মে যেহেতু আমাদের কোরআনে জিনের কথা স্পষ্ট উল্লেখ আছে, আমি বিশ্বাস করি, এবং ছোটবেলা থেকে বিশ্বাস করি এইসব বিষয়ে, আমার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে, ছোটবেলা থেকে বিশ্বাস করি।
তার মানে ঘটনাও কিছু আছে। তাহলে আমরা একটু ঘটনায় যাই, আপনার প্রথম কোন ঘটনাটা আপনি বলতে যাচ্ছেন?
আচ্ছা, প্রথম যে ঘটনাটা বলবো ওটা ঘটেছিল আমার গ্রামের বাড়িতে।
কতদিন আগের ঘটনা?
আনুমানিক দশ পনেরো বছর আগের ঘটনা।
ওকে,
আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলা। তো ঘটনাটা হচ্ছে, আমাদের বাড়ির এক বয়স্ক মহিলা সম্পর্কে আমার ফুফু হন, প্রায় রাতে সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে আমাদের ঘরে এসে গল্প টল্প করে চলে যান, প্রায় নিয়ম মাফিক ভাবে আসেন।
আচ্ছা,
তো যেদিন ঘটনা ওদিন উনি সন্ধ্যার দিকে শোয়ার পর ওনার ঘুম এসে যায়, সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েন, তো ওনার যখন ঘুম ভাঙে হঠাৎ, তো উনি ভাবলেন যে হয়তো রাত আনুমানিক নয়টা সাড়ে নয়টা এরকম হতে পারে, তো ভাবলেন যে আমাদের ঘর থেকে একটু ঘুরে যাবেন।
আচ্ছা,
উনি বের হন, চাঁদের ছিল, একদম চাঁদের আলোতে চতুর্দিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তা আমাদের ঘরে আসতে আমার এক চাচার উঠান পেরিয়ে আসতে হয়, তো উঠানের কাছাকাছি আসতে দেখতে পেলেন যে আমার ওই ঘরের চাচি উঠানে যে তার ইয়া থাকে, কাপড় শুকানোর জন্য যে তার টানানো থাকে, ওই তারের দুহাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। তো উনি আসতেছেন আর জিজ্ঞেস করতেছেন, আমার চাচির ওই বড় ছেলে অর্থাৎ আমার চাচাতো ভাই নাম বাবুল, তোর নাম ধরে জিজ্ঞেস করতেছেন, এই বাবুলের মা তুই এখানে কাকা দাঁড়িয়ে আছিস, কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি কয়েকবার জিজ্ঞেস করলেন, কোনো আমার চাচির কোনো জবাব নেই, কয়েকবার জিজ্ঞেস করলেন এভাবে, কোনো জবাব দিচ্ছে না। হ্যাঁ, তো ওনার একটু রাগ হলো যে কি রে আমি জিজ্ঞেস করছি আমার কোনো কথার জবাবই দিচ্ছে না। হ্যাঁ, তো উনি কাছে এসে ওনাকে জড়িয়ে ধরে ফেলেন যে তোর কি হয়েছে, তুই কোনো কথা বলছিস না, চুপচাপ দাঁড়িয়ে আছিস। তো ওই জড়িয়ে ধরাতেই ওই আমার চাচি, ওই বয়স্ক মহিলা যিনি আমার ফোন সম্পর্কে, ওনাকে থুতু দেওয়া শুরু করেন, একদম মুখে টুকে গায়ে একদম, মানে থুতু এমন ভাবে দেওয়া শুরু করেন, একজন মানুষ স্বাভাবিক যে পরিমাণ থুতু
ছেড়াবে,
একজন মানুষ স্বাভাবিক যে পরিমাণ থুতু ছেড়াতে পারে এর চেয়ে বেশি ছিল।
আচ্ছা,
তো উনি ঘটনা মাথা মুন্ডু কিছু বুঝতে পারেনি, উনি উনি এখানে না দাঁড়িয়ে দৌড়ে ঘরে চলে
যান। ঘরে না আপনাদের ঘরে?
না না ওনাদের ঘরে, ওইদিকে ওনার ঘরে, ওইদিকে যেটুকু আসতেছিলেন ওনার ঘরে ছিল কাছে, ওইদিকে দৌড়ে ঘরে চলে যান। তা উনি ঘটনা কিছু বুঝতে পারেননি, তো উনি ভাবছেন যে আমার চাচি হইতে পারে বা কোনো সমস্যা হয়েছে এরকম মেন্টালি, এ কারণে উনি ঘরে চলে যান। আর
আরো একবার বিরতির সময় হয়ে গেল, গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট, অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আরজি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান, বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। আজকে অন দ্য স্পটে আসিফ, সেলিম, পার্থ, রুবেল এবং জসিম, জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি। সুমন ও রেহান, সাথে রয়েছে আসিফ, সেলিম, পার্থ, রুবেল এবং জসিম, এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান তাহলে আসতে পারেন আমাদের ফোন নম্বরে। ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই।
নিয়ে ঘরে চলে যান, তো ওনার কিছুটা রাগও হয়, ও তো আমার সাথে রুম করতে পারে না, তো আমার সাথে এমনটা কেন করলো, এমনটা রাগের রাত্রে আর ঘুম হয়নি। সকালের দিকে উনি আসেন আমার ওই চাচার ঘরে, আমার চাচার কাছে নালিশ করুন বা এই ধরনের
মানে বিচার। হ্যাঁ হ্যাঁ,
তো প্রথমে এসে আমার চাচিকে পান, তো আমার জিজ্ঞেস করেন যে তুই আর রাত্রে আমার সাথে এমনটা কেন করলি, তুই তো এমনটা করতে পারিস না আমার সাথে। তখন আমার চাচি জানতে চান যে কি হয়েছে, তখন উনি বললেন বিস্তারিত ঘটনা। তখন আমার চাচি শুনে তো থান যে এটা কি বলছেন আপনি, এটা তো আমি তো এরকম করতে পারি না আপনার সাথে, আমি এরকম করবো কেন, আপনি কি সত্যি বলছেন কিনা এই ধরনের ঘটনা। তখন আমার ফুফু বলেন যে হ্যাঁ রাতে এরকম এরকম আমার সাথে হয়েছে, অর্থাৎ আমার চাচি ছিলেন না ওইটা।
কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে থুতু ছিটিয়েছিল ওনার গায়ে মানে, বা কোন ধরনের প্রবলেম করেছে কিনা, শরীরে কোনো সমস্যা দেখা দিয়েছে?
না হচ্ছে কোনো প্রবলেম হয়নি।
শুনেছিলাম আপনার, তো সেটা কি ছিল সেই ঘটনা?
আচ্ছা, নেক্সট যে ঘটনা বলবো ওইটা ঘটেছিল আমার বাবার সাথে।
আচ্ছা,
তো ওইটা প্রায় আজ থেকে
আনুমানিক
20-30 বছর আগের ঘটনা। তো আমার বাবা পুলিশ বিভাগ চাকরি করতেন, তখন ওনার পোস্টিং ছিল চট্টগ্রামের কোন এক স্থানে। তো এক রাতে রাত্রিকালীন দায়িত্ব পালন শেষে উনি বাসায় ফিরছিলেন, তো বাসার আসার রাস্তাটা ছিল একটি বড় মাঠ পেরিয়ে একটা রেল লাইন ক্রস করে আসতে হয়, জায়গাটা ছিল খুবই নির্জন, লাইট পোস্ট ছিল, লাইটের আলোতে সবকিছু দেখা যাচ্ছিল এরকম। উনি ওই রেল লাইনের কাছাকাছি আসতেই দূর থেকে দেখতে পেলেন যে একটি লোক একদম কালো কুসকুসে ইয়ার মতো ও একদম নিগ্রুদের মতো দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে রেল লাইনের উপর কি যেন করছে। ওই লোকটার ব্যাক সাইডে ছিলেন আমার বাবা, তো কি করতেছে উনি বুঝতে পারছিলেন না। একটা কথা বলার
মধ্যে কতটুকু ডিস্টেন্স ছিল?
ডিস্টেন্স একটু দূর থেকেই দেখছিলেন।
আচ্ছা আচ্ছা, দূর থেকে দেখছিলেন যে কোন একটা লোক উপর হয়ে বা কোনো কিছু করছে।
করছে, উনি ওইদিকে আসতেছিলেন, ওই লোকটার দিকে আসতেছিলেন।
আচ্ছা,
লোকটার গায়ে কোনো কাপড় ছিল না, কোন প্রকার কাপড় ছিল না।
ওকে,
আমার বাবার ভাষা মতে উনি একটু দাঁড়িয়ে গেলেন যে কি করছে আমি একটু দেখি। তো উনি বুঝতে পারছিলেন না, তারপর বুঝতে পারছিলেন না সে কি করতেছে। তো উনি স্বাভাবিক ভাবেই ভাবলেন যে হয়তো কোনো নেশাগ্রস্ত চুর হতে পারে, রেললাইন থেকে কোনো লোহালাকে খুলি নিয়ে যাচ্ছে এরকম। চিন্তা করলেন যে ওকে ধরবেন, তা ও যদি আবার আমার বাবার উপস্থিতি টের পায় পালিয়ে যেতে পারে। এই কারণে উনি অত্যন্ত ধীরে ধীরে আস্তে আস্তে কদম ফেলে সামনে দিয়ে অগ্রসর হচ্ছেন, ও যাতে বুঝতে না পারে। তো এইভাবে ওর কাছাকাছি চলে আসেন এক সময়। তো কাছাকাছি আসতেই লোকটা জায়গার মধ্যে ভেনিশ,
আশেপাশে চলে গেছে।
না না না, একদম সামনে। আমার বাবা তো ওইদিকে ফলো করি,
ওনার দিকে লক্ষ্য করে উনি
অ্যাডভান্স হচ্ছেন, একদম কাছাকাছি আসা মাত্রই ধরে ফেলবেন এই মুহূর্তে ভেনিশ। তো আমার বাবা ওইসব বিষয়ে মোটামুটি সাহসী, যেটা কিছুটা ভয় পেয়ে যান সবাই ওইদিকে ওই রাস্তায় না যেয়ে আস্তে আস্তে পিছিয়ে এসে ওই বিকল্প একটা রাস্তায় ওই সে রাতে বাসায় ফিরেন। তো পরে অবশ্য কোনো সমস্যা হয়নি।
আসলে অদ্ভুত, মানে এখানে আসলে কি বলবো বুঝতে পারছি না, কারণ ওনার সাথে যেহেতু কিছু ঘটেনি এবং সামনে যাওয়ার পর আর উনি কিছু দেখতে পায়নি, তাহলে আসলে এখানে আমরা আর কিছু পাচ্ছি না, কিন্তু নিঃসন্দেহে অস্বাভাবিক। তো অনেক ধন্যবাদ সেলিম ভাই, যে ছোট্ট হলেও আপনি জাস্ট আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। তো রেহান চল, আরো একজন তো আছে, আমরা যতটুকু শুনেছি ডটিমের কাছে যে ওনার কাছে বেশ কয়েকটা স্টোরি আছে, তো আমরা শুনে দেখি এই স্টোরিগুলোর মধ্যে কি আছে ভেতরে। তো কি অবস্থা ভাইজান, আপনার নাম পরিচয় একটু জানি আপনার কাছে।
আমার নাম মোহাম্মদ আসিফ।
আপনি কোথায় থাকেন?
আমি থাকি আড়াইহাজার থানা, জেলা নারায়ণগঞ্জ, পাঁচগাঁও এলাকায়।
ওকে, আপনি কি করেন এখন?
আমি এখন বর্তমান বেকার।
আচ্ছা আচ্ছা, ওকে। আমরা শুনি কিছু, মানে আমরা ডটিমের কাছে বেশ কয়েকটা স্টোরির কথা শুনেছি আপনার কাছে আছে। তো প্রথমে একটা স্টোরি যেটা শুনেছিলাম যে আপনার নিজের সাথেই আপনারা বন্ধু বান্ধবের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে শুনি।
ঘটনাটা ছিল আমরা যখন 15-20 জন বন্ধু বান্ধব মিলা মানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি, সিগারেট মিলার সবাই খাইতেছে আর কি, খেতেছে। পরে প্রায় রাত্র গভীরে গেছে গা, প্রায় 12টা বাজে গেছে গা, 12টার বাজে গেছে। পরে আমরা বলতেছি, আমি আর আমার এক বন্ধু বলতেছি যে আমাদের ঘুমে ধরছে, আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে শুয়ে থাকবো। ঠিক আছে তাহলে যা। এরপরে আমরা যাইতেছি, পরে
মানে আপনারা ওখান থেকে আপনারা দুই বন্ধু রওনা দিয়ে দিলেন বাসার উদ্দেশ্যে।
বাসার উদ্দেশ্যে মানে রওনা দিয়ে দিলাম। এরপরে আমরা সামনে আগাইছি, একটা মানে গাব গাছ আছে, গাব গাছের সামনে সামনে
মানে আপনারা রাস্তা ধরে যাচ্ছেন যে রাস্তায়, ওইদিকে একটা রাস্তায় গাব গাছ আছে, একটা
গাব গাছ আছে, গাব গাছ সাইডে দুটা পুকুর, দুই সাইডে দুটা পুকুর, মাঝখানে এক সাইডে একটা মানে তারের গাছ।
আচ্ছা,
তারের গাছ,
তারের ওই বিদ্যুতের তারের,
বিদ্যুতের তারের গাছ। এরপরে এই তারের গাছের বরাবর একটা লাশ পড়ে রয়েছে। আমরা প্রথম মনে করছি যে কুকুর মুকুর শুয়ে রয়েছে আছে। পরে আমরা সাহস করে একটু আগাই, আবার একটু পিছে বসাই। এরপরে মোবাইলে লাড় দিয়ে মানে দূরে থেকে যতটুকু দেখা যায়, মানে মনে করতেছি যে একটা কুকুর মানে মাথা মানে বাড়ি করে শুয়ে রয়েছে।
আচ্ছা,
পরে সামনের দিকে আগে গেলাম, গিয়া যখন মাতার কাছে মোবাইলের
আলোটা ধরলাম,
আলোটা ধরলাম, ধরলাম পরে দেখলাম একটা মানুষের মানে চেহারা মানে সম্পূর্ণ উলঙ্গ শুয়ে আছে, মানে একটা রাস্তা ব্লক করে। আমরা দেখিয়া অনেক ভয় পাইছি, ভয় পেয়া এরকম দৌড় দিছি, আমার জীবনে আমি এরকম মানে দূর আমার লাইফে আমি দিইনি। দূর দিয়ে একটা বাড়ির কাছে গিয়া পড়ে গেছি গা,
কাছাকাছি কোনো বাড়ি ছিল,
কাছাকাছি বাড়ি ছিল, পড়ে গেছি গা, পড়ে গেছি। পরে আমি আর ওই সময় চেঞ্জলেস হইনি, আমার বন্ধু চেঞ্জলেস হয়েছে গা। পরে বাড়ির লোকজন বাড়িছে, বাড়িছে পরে
মানে আপনাদের চিল্লা চিল্লি শুনে ওই বাসার লোকজন,
বাসার লোকজন বাড়িছে, বাড়িয়া বলতেছে কি হয়েছে কি হয়েছে। তো আমি তখন কিছু বলতে পারি না, আমি খালি কাঁপতেছি। আর পরে ওরা পানি টেনে না, আমার সেই বন্ধুরে মানে পানি টেনে মাথা ঢাললো, পানি টেনে খাওয়াইলো, পরে সুস্থ হয়েছে একটু। পরে আমার মানে জিজ্ঞাসা কয়, ঘটনাটা তো কি হয়েছে, তোরা এরকম করতিস কেন? আমরা এরকম দেখছি রাস্তার মাঝে একটা লাশ পড়ে রয়েছে, লাশটা একদম উলঙ্গ।
আপনাদের সাথে কি কি ঘটছে এটা ওনাদেরকে বললেন? আপনারা
ওনাদেরকে বললাম, ওরা বলতাছে চল দেখে আমি বলতেছি না আমি যাবো না, আপনারা যান। পরে লাইট টর্চ লাইট মেশিন লইয়া ওরা গেছে, গিয়া ওইখানে আর কিছু দেখে নেই। পরে বলতেছে তোরা এত রাইট করে মানে তো এই জায়গাটাতে ভালো না, তোরা জানাস না। আমরা বলতেছি
বলতেছি
যে তোরা জানোস না, আমি বলতেছি যে না আমরা তো জানি না।
এই জায়গার মধ্যে এমন বিশেষ কোন ঘটনা কি তাহলে আছে?
হ্যাঁ অবশ্যই আছে।
কি ঘটনা?
ঘটনা রয়েছে গিয়া আপনার চারজন লোক ওইখানে মারা গেছে,
ওইখানে যেখানে আপনারা লাশ দেখছেন
এটার পাশেই একটা মরতো পাহাড় আছে, অনেক গাছ আছে, অনেক মানে দিনের মানে ভয়ঙ্কর। ওইখানে মানে চারজন লোক মানে লোক মারা গেছে, দুটা মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে, অল্প দুটা ছেলে ফাঁসি দিয়ে মারা গেছে।
আচ্ছা, সুইসাইড করেছে?
সুইসাইড করেছে। একজন গাব গাছে ফাঁসি দিয়েছে, আরেকজন বাহাদুর গাছ আছে, বাহাদুর গাছে। দুজন লোক মানে কিভাবে মারা গেছে ওটা জানি না, কিন্তু একজন বৃদ্ধ
মানে এই দুইজন কেন ফাঁসি দিয়েছে এই কারণটা আপনারা কেউ এখনো জানেন না?
এখনো জানি না।
আর বৃদ্ধ লোকটা?
বৃদ্ধ লোকটা মানে জিনে ধরছে, হঠাৎ হঠাৎ লোকটারে নিয়ে যেত, খুঁজে পাওয়া যেত না, মানে মাইকিং করে দিছে। আমরা খুঁজতেছি প্রায় তিন দিন পরে গাঙ্গের সাইডে বেতজারের চিবায় ইজল গাছের গোড়ে লম্বা লম্বা শিকড় বসে রয়েছে। পরে এক জালোলা গেছে, জালোলা দেখে উনি একদম কুকুর হইয়া মানে বসে রয়েছে। পরে উনি টগর বগর চাই রয়েছে কিন্তু কথা বলতে পারতেছে না। পরে সবাই আইসি, আইসা উনাকে নিয়ে গেছি বাড়িতে, নিয়ে আমরা মানে জিগাইলাম কি হয়েছে। বলতেছে আমার চারজন লোক আইসা নিয়ে গেছে, তিন দিন গেছে, চার দিনের মাতা, রাত্র সাতটা বাজে হঠাৎ করে দরজা খুলিয়া চলে গেছে। আমরা পিছিয়ে পিছিয়ে দৌড় দিচ্ছি, তাহলে আর মানে আমরা খুঁজে পাই না, মানে গুরুত্বপূর্ণ যে জায়গায় গেলি আছে ওই জায়গায় আমরা মানে খোঁজাচ্ছি
যেখানে উনি যাইতে পারে।
হ্যাঁ, যাইতে পারে
সব জায়গায়।
হ্যাঁ, সব জায়গায় খুঁজতেছি, কোথাও মানে পাইতেছি না। পরের দিন সকালবেলা যে জায়গায় আমি লাশ দেখছিলাম ওই জায়গায় পোলাপাইন খেলতে গেছে, দেখে আমার চাচার লাশ এক গাছের মধ্যে চাদুরের কান্দি দিয়া গলার মধ্যে পেঁচানো জিগা দিছে।
মানে আপনারা যে দেখছেন যে উনার গায়ের যে চাদর ছিল সেই চাদর দিয়া উনি ওই ফাঁসি নিয়ে ঝুলতেছে।
হ্যাঁ, ঝুলতেছে।
তারপর
পুলিশ টুলিশ আসলো, আসা পোস্টমর্টম পরে কবর দিয়ে দিলাম। কবর দেওয়ার পরে প্রতিদিন রাত্রে আইসা দরজা মধ্যে নক করতো, আমরা জিগাইতাম কে, কিন্তু কিছু মানে শব্দ করতো না।
পরে শুধু কি কোনো একটা ঘরেই করতো নাকি?
না না না, আমার চাচাতো ভাই ঘরে করতো, ফ্যামিলি এমন সাইডে বেডে
আপনাদের
সবাই ঘরে মানে রাত্র ১২টা ১টা হলে মানে দরজা মধ্যে নক করতো, আর সবাই মানে অনেক ভয় পাইতো, দরজা খুলতো না। পরে যেমন মুরগি গাইটা মানে ডাপায় মানে এরকম মানে দাপায় পরে মানে গড় থেকে কেউ বাড়ে না।
মানে এটা বুঝেন কিভাবে আপনারা যে
দাপাচ্ছে? আমরা শব্দ পাইতেছি
মানে কোথায় উঠানের
মানে ভিতর থেকে উঠানে
উঠানে মনে হচ্ছে যে কোনো কিছু একটা এইভাবে দাপাচ্ছে, মানে শব্দ হচ্ছে
মানে দাপালে তো অবশ্য মানে বোঝা যায় কিরকমের। এখনো মাঝে মাঝে ওরকম হয়।
তখন কি ঘন ঘন হইতো? এখন হচ্ছে মাঝে মাঝে,
এখন মাঝে মাঝে অনেকদিন পর পর হয়।
এখনো পর্যন্ত দরজা খুলে কেউ দেখে?
এখনো তো দরজা খুলে।
কতদিন হয়েছে এই ঘটনা? উনি মারা গেছে যে
উনি মারা গেছে প্রায় ৬ বছর।
৬ বছর ধরে এই ঘটনা
চলতেছে।
মৃত্যুর পরও ছাড়তে চাইছে না, হয়তোবা উনি কোনো না কোনো কিছু একটা বলতে চাইছে। এই ঘটনাটা আসলে একটা অদ্ভুত একটা ঘটনা। এরপরে আপনার লাইফে কি আর কোন ধরনের ঘটনা আছে? আমরা ডট টিমের কাছে একটা শুনেছিলাম যে আপনার কোন একটা ভাই কিছু একটা হয়েছিল, চাচাতো ভাই কি হয়েছিল? ওইটা
চাচাতো ভাই তখন মাদ্রাসায় পড়তো।
ওইটা কতদিন আগের ঘটনা?
যখন আমার ৭-৮ বছর বয়স আমার।
আচ্ছা আচ্ছা।
তখন আমি ভালো করে বুঝি না, তারপরেও আমার মানে ফুল্লি খেলা আছে। চাচাতো ভাই আমাকে নিয়ে গেছে, একটা বুদনি হাতে ধরাই দিছে, বলতেছে আমার সাথে আয়। ওর সাথে গেছি, হেরাতে একটা সিট আর আমার হাতে বুদনি।
সিপ মানে হচ্ছে বসি,
বসিস সিপ, আর আমার হাতে বুদনি,
যেখানে বুদনি মাছগুলো ধরে এটার মধ্যে রাখার জন্য।
আচ্ছা। দুই পাশে দুইটা গাব গাছ একদম মানে মানে জোপাইলা মানে পুকুরটার জোপাইলা মানে গাব গাছটা, গাব গাছ
আপনার পুকুরে যাচ্ছেন মাছ ধরতে আর ওই পুকুরটার পারে একটা গাব গাছ আছে,
দুইটা গাব গাছ,
দুইটা গাব গাছ। আচ্ছা।
এর মাঝখানে মানে বৈশা
এই দুই গাব গাছের মাঝে বসে আপনারা
বসি বসি বইতেছি। যখন নাকি সন্ধ্যা হয়ে যাইতেছে তখন আমি আশা করছি, পরে সাসিয়া জিগাইতেছে প্রায় ৭টার দিকে, কয় নাসির দেখছোস?
আপনার মানে ওই চাচাতো ভাইয়ের নাম হচ্ছে নাসির, মানে তার মা জিজ্ঞেস করছে যে নাসিরকে
দেখছোস? আমি বলতেছি হ্যাঁ আমি তো দেখছি, মানে আমার সাথে নিয়ে গেছে ওই মসজিদের পুকুরে বসে বইতে আমার চাষতো বোন বলতেছে চল
তাকে ডেকে আনার জন্য যেতে যাচ্ছে,
মানে একবারের সাথে পুকুরের সাথে বাড়ি আসে কুপি নিয়ে গেছে, যে জায়গাটায় বৈশা মানে বসে বাইতো ওই জায়গাটায় গেলেই মানে কুপিটা একদম নিভে জায়গা, ওইখানে কোন বাতাস মাতাস কিছু নাই,
ওই জায়গাটাতে গেলে নিবা যায়, এর আগে কুপিটা ঠিক থাকে,
ঠিক থাকে যে জায়গাটায় মানে বৈশা বসি ভাই তো ওই জায়গাটায় গেলেই কুপিটা মানে নিবা যায়। এরকম কিনা প্রায় বিশ পঁচিশ বার এই পাশের বাড়িতে আগুন নিয়ে মানে ওইখানে যাইতাম, ওইখানে
ওইখানে কি তখন আপনার দেখছিলেন যে আপনার ওই চাচাতো ভাই আছে কি নাই?
না, ওইখানে আমরা তখন দেখতে পাইনি, অন্ধকার রাত্র দেখতে পাইনি। আমরা আইসা বললাম, আইসা বললাম পরে যে একটা চাচাতো ভাইয়েরা সবাই খুঁজতেছে মাদে সায়ানা হেন সব মানে সব
ওইখানে না দেখে সবাই
খুঁজতে বেরিয়ে গেছে, সারা রাত্র খোঁজাখুঁজি করলো কোথাও খাওয়া দেয় নাই, খুঁজে পাইলাম না, সবাই কানাকাটি লেগে গেছে। পরে বোরে বোরে আবার আমার চাচাতো বোন আর আমি গেছি, গেছি পরে খুঁজতেছি পাইতেছি না, পরে আস্তে আস্তে মানে হস হইতেছে। এরপরে যখন নাকি সূর্যটা উঠছে সম্পূর্ণ সূর্যটা নাসির বের উপরে মানে গিয়ে পড়ছে, পড়ছে পরে দেখি মাথাটা নিচে পা দুটা উপরে,
কোথায় সেটা মাথা নিচে পা উপরে কোথায়?
মানে পুকুরের পুকুরের পানির নিচে শিকড়ের ভিতর দিয়া একদম মানে এরকম সিস্টেম করছে, মানে যত শক্তিশালী মানুষই হোক মানে উঠে আসার মতো সম্ভব না।
মানে আমি মানে একটু কনফিউজ, ঘটনাটা কি এরকম যে ওই গাব গাছের যে শিকড় ঠিকড় আছে এগুলো পানির ভেতরে চলে গেছে,
পানির ভিতরে চলে গেছে,
ওই তাকে পাওয়া গেছে, তার মাথা পানির নিচে শিকড়ের মধ্যে আটকানো আর পা দুইটা উপরের,
পা দুইটা উপরে
এইভাবে,
পা দুইটা উপরে, মানে আমার বোন আমার ভাই মানে আমরা দেখলাম আমার ভাইকে, তখন আমার বোন জোরে চিকার দিয়া পরে আমিও মানে চিকার দিলেছি, দিলেছি পরে লোকজন আসলো,
আপনাদের চিৎকার শুনে সবাই চলে আসে,
শুই না লোকজন মানে জমে গেল, অনেক লোকজন মানে জমে গেল। এরপরে নাসির ভাইকে তুললো, নাক মুখ কিরকম জানি বিশ্রী বিশ্রী মানে মানে খাওয়া খাওয়া মানে একদম একদম নাক মুখ দিয়ে কিরকম ভাবে খাইছে মানে দেখলে মানে যে কোনো লোকে মানে
ভয় পাওয়ার মতো,
মানে ভয় পাওয়ার মতো মানে কিভাবে খাওয়া অবস্থা। পরে দাপন কাপন করলো কিছুদিন, আমার চাষি যে রুমে থাকে এ রুমের নক করতো, আমার জেরি হঠাৎ করে উঠে পড়তো,
শুধু কি ওনার রুমেই মানে মায়ের রুমে, মানে যে মারা গেছে আপনার ভাই নাসির, নাসিরের মায়ের রুমে,
মায়ের রুমে
আর কারো রুমে,
আর কারো রুমে না।
আচ্ছা,
আমার চাষি মানে বাড়ি যেত, বাড়িয়া নাসির ভাইকে মানে সরাসরি দেখতো, যখন নাকি লোকজন আমার চাষতো বাইরে উঠতে পারতো তখন অদৃষ্ট হয়ে যেত, তখন আর মানে দেখতো না, আমার জেডি চাইছিল একবার মানে ধরতো কিন্তু ধরতে পারে না।
কিছু বলতো কি এসে?
কিছু বলতো কিনা আমি সঠিক জানি না।
আচ্ছা, এখন আর সেটা হয় না?
এখন আর সেটা হয় না।
মাই গড রেহান, মানে কি বলবো, আমার তো ওই লাশটার কথা চিন্তা করলে এই খাওয়া লাশ বিভৎস। এরপরে আর কোন ধরনের কোন ঘটনা আপনার জানা আছে?
আমার লাইফে একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা
কতদিন আগের ঘটনা?
ঘটনাটা 2012 এর,
মানে প্রায় দুই বছর আগের
ঘটনা। আমি যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি, একদিন বৃহস্পতিবার নাইট পড়ে গেছে।
আচ্ছা,
আমি তো মনে করছি আমার তো মনে নাইডই, পরে আমার লাইন শিপম্যান মানে মাল হয়ে গেছে গা, হয়ে গেছে পরে আমার লাইন ছুটি দিয়ে দিছে।
আপনি তাড়াতাড়ি ছাড়া পাই গেছেন?
মানে ছাড়া পেয়েছি প্রায় ওই সময় 10টা বাজে, আমি
দশটার দিকে ছুটি পেয়ে গেছেন,
ছুটি গেছে গা। পরে আমি ভিতর থেকে বাড়িতে বাড়িতে 10:30 বেজে গেছে, আমি বাইরে বাড়িছি, হঠাৎ করে একটা সিএনজি আইসে, সিএনজি আইসে পরে আমি হাত বাড়াইলাম, হাত বাড়াইছি পরে নগদ মানে দাঁড়া করাইলো, পরে আমি উঠলাম
যাত্রী ছিল,
একটা মেয়ে যাত্রী ছিল। আমি যে নাকি কতটুকু পারে গেছি গিয়ে পরে এক লাইট পড়ছে সরাসরি মেয়েটার মানে বরাবর, লাইটটা পড়ছে, লাইটটা পড়ছে পরে আমি মেয়েটাকে দেখতে পেলাম না।
আচ্ছা,
যে নাকি আবার অন্ধকারে গাড়িটা চলে গেছে, তখন দেখি আমি মেয়েটা
মানে রাস্তা দিয়ে যখন সিএনজিটা চলে, কিছু কিছু জায়গায় আলো যখন আসে সিএনজির ভেতরে যখন আলো পড়ে, তখন মেয়েটাকে দেখতে
পাই দেখি না,
কিন্তু যখন আবার একটু অন্ধকার রাস্তা দিয়ে যায় তখন আবার দেখতে পাই,
তখন আবার দেখতে পাই অন্ধকার জায়গায় আবার দেখতে পাই।
ওকে,
পরে এরকম করে আমি আমার জায়গায় মানে পৌঁছে গেছি।
এই সময়ে আপনি যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন আপনি ড্রাইভারকে, তখন
ড্রাইভারকে আমি হাত বাড়াইছি মানে বলবো মানে গাড়ি থামাইতে, আবার কই না ইয়া দরকার না আর একটু সামনে তো আমি নামিয়ে পড়বো। মানে এরকম ভয় পাইতেছি আমি, আমি মেয়েটাকে দেখিয়া যা মনে করেন যে মানে আতঙ্ক সৃষ্টি।
আচ্ছা আচ্ছা,
চাইতেছি ওরে থামাইয়া আমি নামিয়ে পড়বো, পরে আর থামাই নিকে আমার জায়গায় চলে গেছে, চলে গেছে পরে আমি নামছি, নামছি পরে মেয়েটাকে আর নামতে দেখি নাই। পরে আমি টাকা দিয়ে আইসা পড়তেছি, যে নাকি অন্ধকারে আইসা পড়ছি, আইসা পড়ছি পরে দেখি আমার মেয়েটা আমার কাছাকাছি একদম
ছিল।
হ্যাঁ, যে মেয়েটা সিএনজিতে ছিল
ওই মেয়েটা
আমার একদম কাছাকাছি,
কিন্তু আপনি মেয়েটাকে নামতে দেখেন নাই,
নামতে দেখিনি একদম, মানে চলতে গিয়ে দেখছি কোন মেয়েটি আমি দেখিনি।
ওকে, তারপর
মানে আমি দেখছি মেয়েটা গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে মানে গাড়ি চলে গেছে,
চলে গেছে।
পরে আমি দেখতেছি আমার সাথে সাথে মানে মেয়েটা হাঁটতেছে,
আচ্ছা
হাঁটতেছে কিছু জায়গায় আইসা।
তখন আপনার ভয় করতেছিল?
হ্যাঁ ভয় করতেছিল, আমার তো কিছু করার নাই, আমি একা।
রাত
প্রায় 11:15 মতো বাজে, আমার কোনো করার নাই, আমার তো আসতেই।
তারপর
কিছু জায়গায় আসার পরে তিন রাস্তার মোড় ওইখানে আসার পরে আমি মেয়েটাকে দেখতে পাই না। পরে কিরকম জানি ডাক দিল ভয়ঙ্কর ভাবে, আসি দাঁড়া, মানে মেয়ে কন্ঠে ডাক দিল মানে আর দাঁড়ায়নি একদম। আমি তাকাইছি, তাকাই দেখি কেউ নাই, মানে আতঙ্ক সৃষ্টি হয়েছি, মানে পিছনে তাকাই দেখি মানে কেউ নাই, আমাকে কে ডাক দিল। আমার এরকম ভয় করতেছে যা মনে করেন যে একজন মানুষ মানে ভয় পেলে বিরাট ধরনের সমস্যা হয়ে যায়, মানে ওরকম ওরকম আমার সিচুয়েশন হয়ে গেছে। আমি সামনে গেছি, সামনে এক শ্মশান, শ্মশানের মধ্যে আমি সেম মানে ওই মেয়েটার মতো মানে মানে বসে রয়েছে, যেমন ফাঁসি দিয়ে মানুষ মারা গেলে ঘ্যাঙ্গায় না, মানে শব্দ হয় ওরকম শব্দ হইতেছে। পরে আমি হঠাৎ করে দাঁড়া গেলাম, গা দাঁড়া গেলাম, উপরে মেয়েটা আমার দিকে চাইলো, এরকম ব্যবসায় মানে এরকম ভয়ঙ্কর চাওয়া আমার লাইফে আমি দেখিনি, এরকম ব্যবসায়ীল মানে চেহারা একদম বিশ্রি, মানে চাইলো। পরে আমি কি করবো আমি নিজেও কিছু ভাবতে পারি না। পরে কাছে এক তাঁত শিল্প,
আচ্ছা
ওই ওইখানে আমি হঠাৎ করে মানে ব্রেনে কাজ কেস করলো, আমি ওইখানে চলে যাবো। পরে আমি ব্যাগে উড়া আবার দৌড় দিলাম,
মানে উল্টো পিছন দিকে,
পিছন দিকে দৌড় দিয়ে আমি এই কারখানার দিকে,
যেখানে তাঁতের কারখানা আছে,
তাঁতের কারখানা ওইখানে আমি গেটের সামনে গিয়া পড়ে গিয়া কাঁপতাছি,
ভয়ে কাঁপছি,
ভয়ে কাঁপতেছি। এক মুরব্বী হঠাৎ করে আমার মানে দেখছে, মুরব্বী পরে গেটের তালা খুললো, তালা খুলে ভিতরে আমার নিয়ে গেলো, ফ্যাক্টরির ভিতরে নিয়ে গেলো, পানি টানি খাওয়াইছে, খাওয়াইছে পরে মানে বলতেছি যে আমি এন্ডা যাইতে মানে ভয় পাইতাছি, আমি এন্ডা যাইতে পারতাছি না, দয়া করে আমার যদি একটু মানে সামনে আগায় দিবেন তো আমার মানে ভালো হইতো। ঠিক আছে চলো, মানে আগায় দিয়েছে আমি মানে এরকম ঘটনা আমি কইনি উনির কাছে, উনির কাছে মানে বললে হয়তো অন্যরকম মানে হইতে পারতো, মানে বলি নাই মানে না বললা ওনার সাথে আইসা পড়ছে আমার বাড়ির মতো, উনি আগায় দিয়ে গেছে।
ওকে,
দেখেছো পরে আমি বাড়িতে গেছি, পরে সিরিয়াস জ্বর, জ্বরের পরে আমি ওদিন আর মার কাছে ওদিন আমি বলছি বলছি পরে মাছ দিয়ে বাদ দেয় নি, এমনি এমনি শুকনো খাবার টাবার মুড়ি টুড়ি খাইছি, খাইয়া শুয়ে রয়েছি। সারাত্র জ্বর আমার সাসা ছিল, সাসায় যারা খুশি করলো, যারা খুশি করার পরে জ্বরটা একটু কমলো, পরের তার আমি ফ্যাক্টরির মধ্যে কাজ করি না।
এই ঘটনার পরে আপনি ফ্যাক্টরির কাজই ছেড়ে দিয়েছেন?
কাজই ছেড়ে দিছি,
এত ভয় আপনি পেয়েছেন?
এত ভয় আমার লাইফে আমি পাইনি, দুদিন যেই ভয় পেয়েছি।
যাই হোক আসিফ ভাই, আপনার কাছ থেকে আমরা দুই তিনটা ঘটনা শুনলাম, মানে প্রত্যেকটা ঘটনায় রেহান তুই একমত হবি যে মোটামুটি বেশ ভালোই ছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদিও কিছুটা আসিফ ভাই হয়তো একটু নার্ভাসনেস এর কারণে একটু কোথাও কোথাও একটু বলতে গিয়ে একটু নার্ভাস হয়ে গেছেন, মানে হয়তো বা সেক্ষেত্রে একটু পেঁচানো মনে হতে পারে, কিন্তু ঘটনা আসিফ ভাই আপনার তিনটা ঘটনায় আমার মনে হয় মোটামুটি যারা শুনবে কিছু না কিছুটা ভালো লাগবে। তো অনেক ধন্যবাদ আসিফ ভাই যে এত দূর থেকে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন।
আপনাকে ধন্যবাদ।
ডর মানে ভয়। আরো একবার বিরতির সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নিতে চাই। Thank you.
track was downloaded from FusionBD.com.
মাত্র চার মিনিটের এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদেরকে বলছি ডর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোন এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম, অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র চার মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
আমরা শুনলাম আসিফ ভাইয়ের ঘটনা, এবং আসিফ ভাইয়ের ঘটনাতে একটা বৃদ্ধ লোক গেছে সুইসাইড করার, এটা আসলে মানে অনেক প্রশ্ন আছে আমাদের, কিন্তু আসলে যেহেতু সরাসরি ওনার সাথে ঘটে নাই
ওই কারণে আর কি প্রশ্নগুলো করা যায় না। এরকম অনেক ঘটনা থাকে, অনেক শ্রোতা বন্ধু হয়তো মনে করতে পারে যে ওই ঘটনাগুলো কিভাবে বলবো যেটা আমার সাথে ঘটেনি, বাট অনেক সময় আমরা এমন ঘটনাও কিন্তু বলি যে মামা চাচা দাদার কাছ থেকে অনেক আগে শুনে আসছি হ্যাঁ এটা হয়েছিল, তখন আমরা হয়তো অনেক সময় লজিক খুঁজে পাই না যে উনি কেন এটা করছিলেন,
কারণ কিছু কিছু প্রশ্ন থাকে তখন আমরা এটা করে অ্যান্সার পাই না, আসলে দেয়া সম্ভব না যদি তার সাথে না ঘটে।
ওই দিন বুঝছিস দোস্ত, মানে আমার পেজের জন্য একটা ছবি বানাতে বানাতে একটা খুব সুন্দর লাইন মাথায় আসছে, সেটা আমি ছবিটাতে দিছি, সেটা হচ্ছে যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট,
রাইট,
বিশ্বাস করি আর না
করি
ভয় কিন্তু আছে,
আছেই,
সবারই আছে। তো যাই হোক, বিশ্বাসের দিকে না যাই, আমাদের সাথে আছে জুবায়ের ভাই।
জি জি,
কেমন আছেন জুবায়ের ভাই?
জি আমি ভালো আছি।
আচ্ছা, আপনার পরিচয়টা একটু শুনি।
আমি সরকারি বাংলা কলেজে ম্যানেজমেন্টে পড়ি, আর আমি মিরপুরে থাকি, আর আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী মির্জাগঞ্জ থানা কালিকাপুর গ্রামে।
আচ্ছা, আপনার পুরো নামটা?
আমার পুরো নামটা হচ্ছে আবু জুবায়ের জসিম।
আচ্ছা, তাহলে তো আমরা আপনাকে জসিম ভাইও বলতে পারি।
জি জি।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, কি বলিস, স্টোরিতে ঢুকে যাই।
চল ঢুকে যাই।
ফার্স্ট কোনটা আপনি বলতে চাচ্ছেন?
ফার্স্ট আমি বলতে চাচ্ছি যে আমি যখন ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি তখন স্যাররা আমাদের বলছে,
এটা কোথায় ঘটেছিল ঘটনা?
এটা ঘটনা ঘটছিল আমার নানা বাড়িতে।
নানা বাড়ি কোথায়?
আমার নানা বাড়িটা ওটা হচ্ছে ভিকাখালী গ্রাম।
আচ্ছা, আপনাদের দেশের বাড়ি, গ্রামের বাড়ি?
গ্রামে, হ্যাঁ, গ্রামের পাশের গ্রাম। তো স্যাররা বলছে যে তুমি যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদেরকে সকাল 7টায় কোচিং করতে হবে এবং সন্ধ্যার পরে 4টা কোচিং করাবে, সেটা করতে হবে। কিন্তু আমার বাড়ি থেকে স্কুলে যাওয়াটা ছিল মানে একটু দূর, তখন আমি কাজ করলাম স্কুলে পাশে আমার নানা বাড়ি, আমি নানা বাড়িতে থেকে গেলাম। নানা বাড়িতে কেউ থাকতো না, শুধু নানি থাকতো, মামা ছিল, মামা ঢাকা থাকতো, তো আমি নানির কাছেই থাকতাম।
আচ্ছা,
নানির কাছে থাকতাম এবং স্কুলে যেতাম। তো আমার নানা বাড়িটা ছিল এরকম যে আমার নানা বাড়ি একটা বিশাল একটা এরিয়া, চারপাশে শুধু বাগান ছিল, সুপারি গাছ আর ছিল গাব গাছ, যেহেতু বরিশাল অঞ্চলে গাব গাছটা বেশি, ওই গাছটা ভরপুর ছিল, ওইটা আমরা বাগ বলতাম। তাই ওখানে মাঝে মাঝে বাদাম গাছও থাকতো, তা আমাদের নানা বাড়ি প্রচুর সুপারি হতো। তো রাত্রে বাদুরেরা ওই সুপারি গুলা মানে পাকা সুপারি গুলা নিয়ে যেত এবং গাছের তলে পড়ে থাকতো। তা নানিকে বলতাম, নানি প্রতিদিন সকালে উঠে তো পাই না, এগুলো লোকে নিয়ে যায়, তা আমি চাচ্ছিলাম এগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসবো। তো একদিন মানে আজানের আগে আমি ঘুম থেকে উঠছি, ওইটা নানির বলছি, নানি আমি বাগানে সুপারি কুড়াতে যাচ্ছি। তো আমি গেলাম, গিয়া সুপারি কুড়াতেছি কুড়াতেছি, হঠাৎ করে দেখি বাদাম গাছে আমার এক মামাতো ভাইয়ের মতো দেখতে, মানে আমার আমি মনে করছি মামাতো ভাই দাঁড়াই আছে। এখন বলতেছে, এই তুই এত রাত্রে সুপারি এবং বাদাম টোকাতে আসছিস? আমি কই, হ্যাঁ আমি টোকাতে আসছি, সবগুলো তো মানুষে নিয়ে যায় তাই আমি টোকাতে আসছি। তো আমি খেয়াল করি নাই যে কার সাথে কথা বলছে। হঠাৎ করে আমি তাকাইলাম, তাকাই দেখি আমার মামাতো ভাইয়ের মতো দেখতে, কিন্তু তার চোখ দুটো ছিল কপালে, এবং আমি তার পার দিকে তাকালাম, দেখি পা উল্টো। আমি দেখে ভয় পেয়ে যাই এবং ভয়ে দৌড় দেয় দৌড় দিয়ে নানি নানি বলে দৌড় দিয়ে আমি পড়ে যাই। পড়ে যাই পর দেখি একটা বিশাল আকারের সাদা কাপড় নিয়ে একটা গাব গাছ আর একটা গাব গাছের মাঝখানে ঝুলতেছে, আর মাথায় কালো কেশ ভরা, পুরুষ থেকে এখন মানে মহিলা হয়ে গেছে, মানে ইগুলা কালো কেশ গুলো ঝুলতেছে আর বলতেছে, এদিকে আস এদিকে আস, আমাকে নাম ধরে ডাকতেছে। কিন্তু আমি এক ভয়ে মানে চিক দিয়ে দৌড়ে চলে গেছি, এবং তারপর কি হয়েছে তা আমার মনে নাই। তারপর আমার নানি যখন আমার চোখে পানি দিল তখন আমার জ্ঞান আসছে, জ্ঞান আসার পর দেখি আমি যে শুয়ে আছি, এবং নানির কাছ থেকে আমি শুনছি যে আমি প্রায় 5-6 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিলাম। এটা দেখে আমি খুব ভয় পেয়েছি।
ঘটনাটা কটা দিকে ঘটেছিল?
ঘটনাটা ঘটেছিল আজানের আগে আগে, ভোর রাত,
ভোরের
ফজরের আগে।
কারণ ওই সময়টাতে আজানের আগে আগে সময়টাতে এরকম একটা ঝামেলা থাকে এই সময়গুলোর মধ্যে, এরকম আমরা বেশ কিছু ঘটনা পেয়েছি যে এই সময়তে এই ঘটনাগুলো,
এই টাইমিং গুলো আমাদের কিছু আছে রে, আদারওয়াইজ এভাবে হয় না।
ওকে জসিম ভাই, এরপর আর কোনো কিছু আছে আপনার?
হ্যাঁ, আমার জীবনে আরো একটু আছে। এর পরের ঘটনাটা হচ্ছে, আমি ঢাকা থাকতাম, তা ঢাকা থেকে আমি বাড়িতে যাব।
আচ্ছা, ঢাকা কোথায় থাকতেন?
আমি ঢাকায় এই যে মিরপুরে থাকি।
এটা কতদিন আগের ঘটনা?
2014 সালের মানে প্রথম পর্যায়ে।
আচ্ছা, 2014 জানুয়ারি ফেব্রুয়ারি
এইরকম দিকটা। তো আমি দেশে যাচ্ছি, লঞ্চে করে আমাদের যেতে হয়। তো আমাদের লঞ্চ যেতে যেতে রাত 3:30 এরকম সময় লাগে। তো ওই সময় আমি লঞ্চ থেকে নেমে বাড়ির দিকে হেঁটে
মানে যাচ্ছি। 3:30 দিকে লঞ্চ আপনাদের এলাকায় গিয়ে পৌঁছায় রাতের বেলা।
হ্যাঁ, রাতের বেলা। তো আমি ওখান থেকে হেঁটে হেঁটে আমি বাড়ি যাচ্ছি, আমাদের ওই ঘাট থেকে আমাদের বাড়ি 15-20 মিনিট
হেঁটে যেতে হয়।
হ্যাঁ, তো আমি রাস্তায় হঠাৎ হেঁটে যাচ্ছি, তখন বাড়িতে যেতে আমাদের বাড়িতে যেতে একটা জঙ্গল বাজে, মানে যেটা বলে বরিশাল অঞ্চলে বাঘ বলে, তো ওই বাঘ বাজে। তো ওখানে দেখি একটা বিলাই মানে কাঁদতেছে, মানে বাচ্চারা যেরকম কাঁদে ঠিক সেরকম
কাঁদতেছে।
আমি কান্নাটা শুনে খুব ভয় পেয়ে যাই এবং আশেপাশে তাকাতে থাকি যে কি ঘটতেছে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। তারপর দেখি হঠাৎ করে একটা সাদা বিলাই আমার সামনে থেকে হেঁটে গেল। তো আমি মনে করছি যে বিড়াল তো এরকম ডাকে, সেরকম আমার ভয় লাগেনি। তো আমি আবার রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে দেখি একটা ছেলে গাছের নিচে বসে কাঁদতেছে, প্রচুর কাঁদতেছে। তো ছেলেটার বয়স 5-6 বছর এরকম হবে। তো আমি ছেলেটার কাছে গেলাম, গিয়ে বললাম, এই তুমি কে? তাকে যখন তাকিয়েছি আমার পরিচিত মনে হলো যে এটা আমার খোকন কাকার ছেলে, নাম রাব্বি। কে রাব্বি, তুই এত রাতে এখানে কি করিস, কাঁদতিছিস কা, চল চল। আমি মনে করছি যে যেহেতু রাব্বি ওর আব্বু খুব গরিব, রিক্সা চালায়, মনে করি লঞ্চ আসছে, ওর আব্বু রিক্সা চালাতে গেছে, মনে পিছিয়ে পিছিয়ে ওর আব্বুর সাথে চলে
আসছে,
এটা আমি মনে করছি। তো হাত ধরে ধরে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আর হাতটা যে আমি ধরছি, হাতটা দেখে মনে হচ্ছে যে একজন স্বাভাবিক মানুষের হাত না, হাতটা ছিল খুবই ঠান্ডা।
আচ্ছা,
এবং মাঝে মাঝে আমি দেখতাম মানে হাতে আমার সাথে ঘষা লাগতো যে কিছু একটা পশম পশম। তো আমি এটা খেয়াল করি না যে ছোট বাচ্চা হয়তো এরকম হতে পারে। তা আমি ওর বাড়ির উঠোনে নিয়ে দিয়ে আসছি, আমি বলছি এখন তুমি যাও, আমি বাড়িতে যাচ্ছি, যাও তুমি ঘুমাও, তোমার আব্বু চলে আসবে। কিন্তু কাঁদতিয়েছে, আমি বলছি না তুমি যাও, ওর বাড়ির উঠোনে রাখা, আমি বাড়িতে চলে গেছি।
বাড়ির আপনি কাউকে ডাক দেননি বা আশেপাশের মানুষ টের পায়নি?
না, কারণ আমি ডাক দিইনি, কারণ আমি ঢাকা থেকে আসছি, আমার ওই সেন্সটা ছিল না যে ডাক দিয়ে দিয়ে আসবো, কিন্তু ওদের বাড়িটা ছিল এরকম, ওদের দরজা খোলা থাকতো সবসময়, মানে ঘর তো ছোট, দরজা সবসময় খোলা থাকতো, উঠানে রাখছে যে যাও এখন ঘরে যাও,
ঘরে ঢুকে যাও।
তো আমি বাসায় চলে আসলাম, বাসায় চলে আসলাম, আমি আবার এসে ঘুমালাম, ঘুমিয়ে সকালবেলা উঠলাম, উঠার পরে আমি আম্মার বলতেছি, আম্মা কি রান্না করছেন? ওই যে ভাত রান্না করছি, এগুলো খা আর কি। আর আমি কই লোকজন কই বাড়ি? ওই যে ও বাড়িতে গেছে, ও বাড়ির ওই এর খোকনের ছেলে মারা গেছে তো দুদিন আগে, যে অনুষ্ঠানের মানে আয়োজন করছে, মানে ছেলের নামে খাওয়াবে সে। আমি কি হট মারা গেছে মানে? আমি তো কালকে রাত্রে ওর বাসায় দিয়ে আসলাম, এখন এই ব্যাপারটা শুই না, আমি ই হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি, কারণ আমি তো ঢাকায় থাকি, জানতাম না যে ও মারা গেছে। তখন পরবর্তীতে বিষয়টা জানলাম, ও যখন ওর মা বাবা মানে কাজ করতেছিল, তখন বলতেছে যে বাবা বাবা আমার খিদে লাগছে, আমি ভাত খাবো। তখন মামা বলছে, বাবা আমরা গোসল করে আসি, তুই এ জায়গায় বসে খেলা কর, পরে এসে দিব। মানে এটা যাদের মুখ থেকে শুনছি, আমার মার মুখ থেকে বা এলাকার লোকদের মুখ থেকে শুনছি। তো ছেলেটা খেলা করতেছিল, তো খেলার ছলে গামছা মানে ই ছিল ঘরের ভিতরে, একটা চৌকি ছিল, চৌকির সাথে একটা বাট ছিল, বাঁশের সাথে গামছা বেঁধে মানে ওনাকে ফাঁস দিয়া মরে রয়েছে। কিন্তু আমার এই জায় থেকে একটি ই লাগে, যে মারা গেছে সেই ছেলেকে কিভাবে আমি উঠোনে দিয়ে আসলাম, আর ওই ছেলের সাথে আমি কথা বলছি।
আমি তো এটাই চিন্তা করে পাই না, এই জিনিসটা প্রায়ই হচ্ছে। হ্যাঁ, এরকম আরো একটা স্টোরি আমরা এরকম শুনছি, আরো বেশ কিছু জায়গায় আমিও শুনছি যে এরকম মৃত মানুষের সাথে দেখা
হয়।
কিন্তু আলটিমেটলি মানে সবাই সবসময় বলতেছে যে হ্যাঁ জিন আছে, জিন আছে, জিন আছে, কিন্তু আত্মায় কিন্তু মানে আত্মাটা কিভাবে মানে কোথা থেকে থাকে, কিভাবে আসে, তারা আসলে কোন জগতের বাসিন্দা, দুই জগতের মাঝখানের একটা জায়গায়
কেনই বা এভাবে এভাবে দেখা দেয় হঠাৎ করে, এবং সবার সাথে দেখা দেয় না,
দেয় না স্পেশাল কিছু মুহূর্তে স্পেশাল কিছু মানুষ।
আমার যেটা মনে হচ্ছে যে ওই ছেলের সাথে মানে তেমন আমার দেখা সাক্ষাৎ হতো না, কথা হতো না। মাঝে মধ্যে আমি যখন বাড়িতে যেতাম, ওকে সবাই রাব্বি নাম রাখতো, তো আমি বলছি রাব্বি শব্দের অর্থ তুমি জানো? রাব্বি শব্দের অর্থ তো আল্লাহকে ডাক হয়, তোমার নামটা তোমার আব্বু আম্মুকে চেঞ্জ করে রাখতে বলে, তো শুধু হাসতো এই।
আচ্ছা একটা জিনিস বলেন তো, আপনি যে বাড়িতে যাবেন, আপনার বাসার মানুষজন কি জানতো যে আপনি আসতেছেন?
না না, এই বিষয়টা আমি জানি জানি, আমি কখনো বাড়ি যখন
হঠাৎ করে আপনি চলে
গেছেন, হঠাৎ করে চলে
যাই। ওকে, মানে আসলে কি বলার আছে, আমি ভেবেছিলাম যদি এমন হয়তো বা জানিয়ে গেছে, জানতো হয়তো বা সেক্ষেত্রে
ভয় কাজ করছে, একটা হ্যালুসিনেশন টাইপের কিছু।
সেটাই,
বাট হি ডিড নট ইভেন নো।
যাই হোক,
কিছু বলার নেই, কোনো ব্যাখ্যা নেই, সেখানে কোনো ব্যাখ্যা নেই, সেখান থেকে ডরের শুরু। যাই হোক, তো এছাড়া আর কোনো এ ধরনের ঘটনা?
হ্যাঁ, এ ধরনের একটা ঘটনা আছে মানে।
আচ্ছা, আপনার ঘটনায় যাওয়ার আগে একটা ঘটনা একটু রেহান বলি, যে ঘটনা তেমন না, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী থেকে প্রায় অনেক প্রত্যন্ত একটা অঞ্চলে, প্রায় 200 কিলো মাইল দূরে, আমি গ্রামটার নাম ভুলে গেছি। ওখানে ট্রেডিশন তুই শুনলে মানে অবাক হয়ে যাবে, মানে মৃত মানুষের সঙ্গে তাদের কি রকম সম্পর্ক। যখন মারা যায়, কবর দেয়া হয়, নির্দিষ্ট একটা দিনে ওই কবর থেকে সবাইকে তোলা হয়, তুলে নতুন জামা কাপড় পরানো হয়।
আচ্ছা,
তারপরে তাদের সাথে বাসায় একদিন সময় স্পেন্ড করে, তারপরে আবার কবর দেওয়া হয়। মানে আনবিলিভেবল। এটার একটা ছবি আমরা ফেসবুকে দিয়ে দিব, এই ছবিগুলো আমার সংগ্রহে আছে, যে কিভাবে তারা কবর থেকে তুলে পুরো মানে নতুন জামা কাপড় পরিয়ে পুরো গ্রামটাকে প্রদক্ষিণ করায় এই মৃত মানুষটাকে।
ইন্দোনেশিয়াতে না?
ইন্দোনেশিয়াতে। এবং এটার হচ্ছে ওরা কবরটা দেয় এমন ভাবে, তখন মনে কর কিছু ওই মৃত দেহটার কিছু অংশ অবশিষ্ট থাকে, ওইভাবে ড্যামেজ হয়ে যায় না, এমন ভাবে এরা কবরটা দেয়। তো যখন তুলে দেখা গেছে চুল টুল আছে, সমস্ত কিছু বোঝা যায়, এমনকি ইভেন তোলার পর তারা একসাথে বসে খাওয়া দাওয়া করে, জাস্ট মানে লাশটাকে সামনে রেখে।
কিভাবে সম্ভব? লাশের গন্ধ,
আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো যে কিভাবে এটা কি করে।
তুই কখনো জমে থাকা রক্তের গন্ধ পাইছিস মানুষের?
না, আমি জমে থাকা রক্তের গন্ধ পাই না, কারণ
ভাগ্যক্রমে একবার আমি একটা অ্যাক্সিডেন্ট স্পটের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাও গাড়িটা অ্যাটলিস্ট 40 কিলোমিটার/আওয়ার স্পিডে ছিল, ওই 2 থেকে 3 সেকেন্ড আমি যে ঘ্রাণটা পাইছি, মানে আমার একবারে মাথার মধ্যে খালি একটা জিনিস ঘুরে গেছে, যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিরা কিভাবে কোন আতঙ্কের ভিতরে ছিল,
এবং প্রতিটা মানে পদক্ষেপে তখন রক্তের চলাচল।
এবং আমাদেরকে যারা গল্পগুলো বলে, ইনফ্যাক্ট একজন আমাদেরকে একবার বলেছিল, তারা একটা লাশ কেটে মাথা নিয়ে চলে আসে, এক তান্ত্রিকের পাল্লায় পড়ে,
একটা পাল্লায় পড়ে।
আমি চিন্তা করি তারা এই জিনিসগুলো সহ্য করার মেন্টাল স্টেবিলিটিটা কোথায় পায়,
সেটাই
হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ হিউম্যান মাইন্ড।
ওই ঘটনাটা আমি দেখার পরে মানে আমি অবাক হয়ে গেছিলাম যে কিভাবে সম্ভব একটা মানুষ বছরের ওই সময়টাতে তুলে পুরা গ্রামের মধ্যে তখন একটা ফেস্টিভ্যালের মতো হয়। প্রত্যেকটা যাদের বয়স্করা থাকে মারা গেছে বা বাচ্চারা হাতে কবর দিয়েছে তুলে যা নতুন জামা কাপড় দেয়া, মানে ওই দিন একটা পুরো গ্রাম প্রদক্ষিণ করাচ্ছে, মানে অদ্ভুত। কত দেশে কত অদ্ভুত রকমের জিনিস আছে।
আর একটা খুব বেশি অদ্ভুত ব্যাপার আছে, তোর এই কথাটা থেকে মনে পড়লো, মৃত মানুষকে নিয়ে একটা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। আই'ল টেল ইউ দ্যাট লেটার। পরে আপাতত জসিম ভাইয়ের কাছে আবারও যাই, দেখি ওনার।
জসিম ভাই আরেকটা গল্পের কথা
জি ভাইয়া বলবো। এটা গল্পটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, বাড়িটার নাম আকুন বাড়ি।
কি বাড়ি?
আকুন বাড়ি।
আচ্ছা,
তো ওই বাড়ির একটা ঘটনা বলবো, এটা আমি আমার মা বাবার কাছ থেকে অনেক আগে শুনছি, সেটা বলবো। তো ঘটনাটা হচ্ছে এরকম, এক লোক ছিল, তার নামটা আমার এখন স্মরণে আসছে না, তার এক ছেলে ছিল, ছেলে ছিল মানে ছেলেটার বয়স ছিল 6 বছর কি 7 বছর এরকম। তো ছেলেটার বাবা খালে মাছ ধরতে গেছে, ওই খালটার নামও আমি বলি ভিকাখালি খাল বলে।
আচ্ছা,
ঠিক আছে। ওই খালে মাছ ধরতে গেছে,
ওই খালটা তো এখনো আছে?
হ্যাঁ, এখনো আছে।
আচ্ছা।
তো একটা নিগান বাড়ি, মানে নিগামান বাড়ি বলে ওটা, ওই বাড়ির
কি বাড়ি বলে
নিগামান বাড়ি,
মানে কি এটা বাড়ির নাম না? আচ্ছা, ও বংশ।
হ্যাঁ, তো ওই বাড়ি বলে সবাই, ওই বাড়ির নামে চিনে। তো ওই বাড়ির পাশ দিয়ে একটা ছোট্ট খাল গেছে, ওই খালের ভিতরে লোকটা মাছ ধরতেছে, এবং মাছ ধরতে ধরতে একটা যেটা বরিশালে ভাষায় চেলা বলে বা একটা গর্ত, যেখান থেকে পুকুর বা অন্য কোনো জলাশয় থেকে পানি নেমে আসে, ওইটা। তো ওই ওই জায়গায় তিনি মাছ ধরতেছে এবং দেখতেছি প্রচুর মানে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, সেগুলো সে ধরছে। ধরা পড়ে মানে বসে আছে, ওদিকে ছেলে কি করছে, মুড়ি, মানে বাবা মাছ ধরতে গেছে, মা কি করছে মুড়ি দিয়ে দিছে, যাও তোমার বাবাকে মুড়ি দিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে। ছেলে করছে কি, মুড়ি নিয়ে গেছে এবং ওইখান থেকে যে মাছগুলো পাইছে ওইগুলো ছেলের কাছে দিয়ে দিয়েছে, তুমি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও। তো ছেলেটা রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছে, হেঁটে হঠাৎ করে একটা মহিলা মানে বৃদ্ধ মহিলা বলতেছে যে খোকা, তুমি মাছগুলো আমাকে দিয়ে যাও, আর এর বদলে তুমি চাল না, তোমার ঘরে তো চাল নেই। কিন্তু ঘটনাটা যে ওদের বাসে কোনো চাল ছিল না, মানে মাছ বিক্রি করবে তারপর চাল আনবে তারপর খাবে। তো ও কি করছে, ওই মাছের বদলে চাল নিয়ে গেছে, আধা কেজি কি 1 কেজি মতন হবে। তো নিয়ে যাওয়ার পর ওর মাকে দিছে, মা মা এরকম আব্বা তো মাছ দিছে, মাছ প্রতি পয়সা রাইখে দিছে, আর আমাকে এক মহিলে চালগুলা দিছে, আর বসে চালগুলা এক মুঠ করে রান্না করতে, তাহলেও হবে। কয় কি বলিস তুই, মানে একটা বকা দিছে, বকা দিয়ে মার দিছে, যা এই চাল যার কাছ থেকে নিয়ে আসছিস তার কাছে চাল দিয়ে আস, মাছ নিয়ে আস, যা তুই এগুলো আনছিস কেন। তো ছেলে কাঁদতে 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 আবার সে যায় গেছে, যাওয়ার পরে পর মহিলাকে আর পাইনি ওই চাল নিয়ে আসছে। আসার পরে ওই চাল দিয়ে তারা মানে রান্না করছে, রান্না করছে পর দেখি ওই মানে এক মুঠে চালের ভাত পাতিল ভরে যেত।
আচ্ছা,
তো ভরে যেত। তো তখন মহিলা বুঝতে পারছে যে এটা নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তবে ওই মহিলা রাত্রে স্বপ্নে দেখে যে এই ঘটনা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বংশ মানে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। তো মহিলা ভয়ে কাউকে বলতো না,
নিজের স্বামী ছেলেকেও বলেনি,
না কাউকে বলে নাই। কিন্তু হঠাৎ করে একদিন কাকে জানি বলে দিছে, বলে দিতে পর যে তুমি এটা বলে দিলে তোমারই থাকবো না। পরের দিন রাত্রে তার হাজবেন্ড মারা যায়।
কিভাবে মারা যায়?
মারা যায় এমনি বিছনায় দেখে, সকালবেলা উঠে দেখে যে মারা গেছে। তারপর পর্যায়ক্রমে মানে ঘটনাটা আমি সংক্ষিপ্ত বলতেছি, পর্যায়ক্রমে ওই বংশে মানে ওই ওদের শুধু ওদের ফ্যামিলিতে কোন ছেলে সন্তান বাঁচতো না, মানে যে বিয়ে করতো মানে ছেলে সন্তান হতো
ওনার ওই ছেলেটা, যে ছেলেটা চাল এনেছিল ওই ছেলেটা
বেঁচেছিল, বিয়া করছিল, বিয়ে করার পরে দুই ছেলে হয়েছে, দুই ছেলে হওয়ার পরে সে মারা গেছে।
দুই ছেলে মারা গেছে?
হ্যাঁ, দুই ছেলে না, ওই লোক মারা গেছে, মানে যে বিয়ে করতো সেই মারা যেত। তার পরবর্তীতে ওই দুই ছেলের ভিতরে আবার একজন বিয়ে করছে, বিয়ে করে তার দুই ছেলে এক মেয়ে হয়েছে, তখন সে আবার মারা গেছে। তার পরবর্তী ওই যে স্ত্রী ছিল মানে ভাইয়ের, সে আবার ওই স্ত্রীকে বিয়ে করছে, বিয়ে করে ওই দুই ছেলে এক মেয়ে ছিল, কিন্তু বিয়ে করার কিছুদিন 5-6 দিন পর আবার মারা গেছে।
মাই গুডনেস ম্যান,
মানে ছেলে সন্তান ওই পরিবারে মানে বাঁচে না, বিয়ে করলেই মারা।
একটাও ঠিক নেই ছেলে সন্তান,
এখন আছে, দুজন আছে, বোন আছে, কিন্তু তাদের লাইফে কি ঘটবে সেটা কেউ এখনো বলতে
পারে না। অনিশ্চয়তা
ওই ফ্যামিলিতে তো এখন কোনো ছেলে নেই।
আছে, দুই ছেলে আছে এখনো।
আচ্ছা, তারা বিয়ে করেনি?
না, কেউ বিয়ে করেনি, মানে তারা এখন ইয়ং বয়স, এখনো বিয়ের।
আচ্ছা আচ্ছা, আমার তো মানে এটা খুব মানে কিউরিয়াসিটি হয়ে গেল রে, মানে
মানে ডিড ইউ সি দ্য সিকোয়েন্স,
যদি এইখানে ওদের ক্ষেত্রে এটা ঘটে, মানে অলরেডি যা ঘটেছে তাতেই পুরো অদ্ভুত বিষয়।
ওদের বাসাটাই এরকম, মানে যতই চারপাশ পরিষ্কার করে উঠে না কেন, কিন্তু ওদের বাসার ভিতরটা না সবসময় অন্ধকার থাকে। বাসার ভিতরে ঢুকলে মানে যারা বাহিরে লোক যায় তাদের শরীরটা ঠান্ডা হয়ে যায়, এবং ভয়ে মানে ভয় ভয় লাগে এরকম অবস্থা, মানে অন্ধকার
ব্যাপার।
কিন্তু ওই বাসাটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে এখন মানে দালান তৈরি করছে, এখন আর যাওয়া হয়নি ওদের বাড়িতে, এই জন্য এখন অবস্থা।
তবে আমরা আপনার সাথে কানেক্টেড থাকবো, ওই দুইজনের খোঁজটা কি হয়, ওই যখন বিয়ে করে তখন কি হয়, আমরা আপনার সাথে অলৌকিক কোনো কিছু নাকি জিনগঠিত কোন বিষয় আশয় আছে।
আরেকটা ব্যাপার হচ্ছে ওই ফ্যামিলিতে কি কখনো কোনো মেয়ে হয়নি?
দুইটা মেয়ে ছিল, হ্যাঁ একটা
মেয়েগুলো বেঁচে আছে,
হ্যাঁ মেয়েগুলো বেঁচে আছে, তারা সংসার করতেছে।
ইউ সি জেনেটিক ফ্যাক্টরটা এখানে কিন্তু বাদ হয়ে গেল, আমি এই জন্যই বললাম।
আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কি, এই ঘটনায় যেমন আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম, আমি এটা খুব সম্ভবত মানিকগঞ্জের কোন একটা গ্রাম হতে পারে, আমি এই নামগুলো ভুলে যাই গ্রামের নামগুলো, ওখানে একটা গ্রাম আছে মনে কর শতকরা 60% এর উপরে লোক হচ্ছে মানে যারা জন্মাচ্ছে প্রতিবন্ধী।
আচ্ছা
প্রতিবন্ধীদের গ্রামেই হয়ে গেছে এটা, প্রত্যেকটা ফ্যামিলিতে যখনই সন্তান জন্ম নিচ্ছে কোনো না কোনো হয় বিকলাঙ্গ হচ্ছে, নিউক্লিয়ার রিয়াকশন না,
যেমন হিরোশিমা নাগাসাকিতে কিন্তু এখনো বিকলাঙ্গ মানুষ।
কিন্তু ওখানে একটা ঝামেলা হচ্ছে কি, সবাই ভাবছিল গ্রামটা অপয়া এই সেই,
তার মানে ভয়,
ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। দর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই, আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর
গ্রামের পানিটা টেস্ট করে দেখা গেছে যে ওই পানিতে খুব প্রচুর পরিমাণ উচ্চ মাত্রায় আয়রন রয়েছে এবং আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে, দ্যাটস ওয়াই এরকম হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে ঝাড়ফুঁক কত কিছু যে ওখানে হয়েছে,
মানে কুসংস্কার আচ্ছন্ন হলে যা হয় আর কি। তো এই ধরনের ব্যাপারগুলো তো ঘটেই,
তো এছাড়া জসিম ভাই আর কোন রকম?
হ্যাঁ, আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, সেটা আমি বলবো।
একটু শুনি আপনার ঘটনা।
ঘটনাটা হয়েছে আমার পরিবারের সাথে, মানে আমার একটা দ্বন্দ্ব হয়, মানে আমার মা বাবার সাথে দ্বন্দ্ব হওয়ার পরে আমি রাগ করে আমার বোনের বাড়িতে চলে যাই।
আর আপনাদের গ্রামে?
হ্যাঁ, আমাদের গ্রামে। আমি বলে রাখি যে আমাদের বোনের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 3 মিনিটের পথ, মানে পাশে বলতে গেলে। তো আমি বোনের বাড়িতে ওই জায়গায় থাইকা পড়তেছি, তখন আমি ক্লাস 9 পড়ি।
আচ্ছা,
ওই অবস্থায় তো পড়তেছি। তো একসময় আমার বোনেরা আমাদের বাড়িতে বেড়াতে গেছে, আমি রাগ করিয়া যাইনি যে আমি বাড়িতে যাব না। আমার বোন কি করলো, তাদের বাড়িতে আমাকে একাই রেখে গেল। কিন্তু বাড়িতে আরো ঘর ছিল, মানে বিশাল বাড়ি, গাজী বাড়ি নাম বলে ওটাকে, আরো 4-5টা ঘর আছে। তো আমার বোনের ঘরটা এরকম ছিল, এক পাশে আমার বোন থাকতো আর এক পাশে আমার বোনের, মানে যে বলে যা, তারা থাকতো। তো তারাও বেড়াতে গেছে, তো বাসার ভিতরে শুধু আমি একা।
আচ্ছা,
তো রাত্রে ওই বাড়িতে একটা ছেলে আছে, আমি সেটা বলে রাখি, নাম স্বপন, সে মারা গেছে, তার কাহিনীটাই বলবো। তো ওর সাথে আমার খুবই সম্পর্ক ছিল, মানে বোনের বাড়ি যাওয়ার পরে ওর সাথে বনে জঙ্গলে ঘুরে বেড়াতাম, টিয়ার ছাও বা শালিকের ছাও এগুলো খুঁজতাম, লিচু চুরি করে খেতাম। ওই বাড়িতে একটা পুকুর ছিল, মানে ছোট ডোবা বলে, ওইটাই মানে ডাল জাপটা ফালানো ছিল, মানে কেউ ওটায় নামতো না। আমি দেখতাম যে প্রতিদিন প্রচুর মাছ, মানে ঘাউ মারে। ওইটা দেখার পর আমি ওরে বলছি, চল আমরা দুজন গিয়ে ওইটা সিঁচা মাছ
ধরি।
ঠিক আছে চল। তো একদিন কি করলাম, আমরা ওইটা সিঁচা মাছ ধরলাম, অনেকগুলা মাছ পেয়েছি। তো মাছগুলো কি করছি, আমরা বাড়ির যে কয়টা ঘর সবাই ভাগ করে দিয়ে দিছি। দেওয়ার পরে আমরা যার বাসায় আসছি, গোসল টোসল করে বাসায় আসছি, বিকেল ওর সাথে কথা হচ্ছে। ও কি করছে, ওর খালা বাড়ি বেড়াতে গেছে, ওই একই গ্রামে একটু পাশের বাড়ি বেড়াতে গেছে। তো আমি একা রয়ে গেলাম, আমার বোনেরা তো ওই বাড়িতে মাছ আমার বোনের বাড়ি পাঠিয়ে দিছি, মানে আমাদের বাড়ি। দেওয়ার পরে আমি রাত্রে ঘুমিয়েছি, মানে ওই ঘরে ছিলাম আমি আর ওই বেয়াই, মানে আমার বোনের বড় ভাসুর, দুজন ঘুমাইতেছি। হঠাৎ করে কে জানি ফোন দিছে, আমার ওই বেয়াই উঠে চলে গেছে। আমি বুঝতে পারিনি, আমি ঘুমিয়েছিলাম। তো আমার ওই সময় আমার একটু বাহিরে যাওয়ার জন্য, মানে চাপ আসে, তো আমি বাহিরে চলে যাই। তা আমার এইটা বলে রাখি যে আমাদের বোনের বাসা থেকে বাথরুমটা ছিল একটু দূরে, মানে দূরে কি একটা খাল ছিল, ওই খালের পাড়ে ছিল। কিন্তু বাথরুম যেতে একটা বাঁশ বাগান ক্রস করতে হতো, মানে বাঁশের ঝাড় বলে বাগান না ঝাড়। তো আমি পিছনের লাইট জ্বালিয়ে বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে বসছি। বসার পরে দেখতেছি বাঁশের বাগানে, মানে শুশু শুশু শব্দ হচ্ছে
বাতাসের মতো।
হ্যাঁ, বাতাসের মতো। আমি কিন্তু ওই সময়টা কিন্তু কোথা থেকে আর বাতাস দেখতেছি না, শুধু ওই বাঁশ বাগানের বাঁশগুলো মানে ঝাঁঝা করে লড়তেছে। আমি খুব ভয় পেয়ে যাই এবং ওই বাথরুমের ফাঁক দিয়ে দেখতে থাকি কি ঘটে, এবং আমার শরীর, সমস্ত শরীর মানে ভয়ে কাঁপতে থাকে, কারণ এর আগে অনেকগুলো আমার সাথে ঘটছে সেই ভয় যে এটা আবার কি ঘটতে চলেছে। তো দেখলাম সাদা কাপড় গুলা, মানে একটা বিশাল আকারে, মানে অনেক লম্বা, ওই বাঁশের মাথা থেকে নিচ পর্যন্ত একবার পড়ে আবার উঠে যায়, একবার পড়ে আবার উঠে যায়। থান কাপড়ে যে থাকে না, ছাড় দিলে ঝরঝর করে পড়ে যায় আবার উঠে যায়, এরকম অবস্থা। তো আমি ওইটা ভয় পাই। আমি
মানুষ বা কোনো কিছু
না, সকল তো রাত, অনেক রাত। তো আমি সামনে দিয়ে না যেয়ে, পিছনে দিয়ে না যেয়ে আমি ঘুইটা সামনে দিয়ে গেছি বাসার সামনে দিয়ে, জানলা দিয়ে আমি ভিতরে ঘরে ঢুকছি। ভয়ে আমি কাউরে তুলিও না, কিন্তু বাসায় কেউ নেই। তো আমি যে বিছানায় যখন ঘুমাতে যাব, তখন এসে দরজায় টকটক শব্দ হয়। আমি বলি কে? আমি স্বপন, আমারে ডাকতেছে যে কাকা, আমার কাকা কইয়া ডাকে, কাকা আমি স্বপন, আমি ঘুমাবো, আমাদের বাসায় কেউ নেই। ঠিক আছে, তা আমি এবার খুইলা ওর ভিতরে নিছি। আমি কই কি কই গেছে, কই সবাই আমার খালা বাড়ি গেছে, বাড়ির সবাই। আমি কেন কি জানি হয়েছে, আচ্ছা ঠিক আছে চলো ঘুমাই। দুজনে আমরা ঘুমিয়ে রয়েছি, এবং সকালবেলা যেটা ঘুম থেকে উঠা দেখি, ও আমার পাশে নাই, আমি একাই শোয়া। এবং যে ঘটনাটা শুনছি, সে ঘটনাটা হচ্ছে এইরকম, স্বপন রাত্রে সাপের কামড়ে মারা গেছে।
মানে কি ওই দিন রাত্রি
মারা গেছে। সবাই ওঝা আনার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, আর ওর দাদাই ছিল ওঝা, কিন্তু ওর দাদা বিষ নামাতে পারেনি। লেবুখালী নামে একটা স্থান আছে, ওই লেবুখালী থেকে এক ওঝাকে নিয়ে আসে সকালে। সে কিন্তু ওঝা বলে যে মারা গেছে, কিন্তু স্বপন রাত্রি মারা গেছে। যে স্বপন রাত্রে মারা যায়, সেই স্বপন কিভাবে আমার পাশে শুইল, সেইটাই সে মানে আমার কাছে একটা প্রশ্ন যে আমি কার কাছে শুইলাম।
এমন কি হতে পারে, মানে যখন সে আসছে আপনার কাছে, হয়তো উঠে বাইরে গেছে, ওই সময় এই ধরনের অ্যাক্সিডেন্টটা ঘটেছে সাপের
কামড়ে?
সন্ধ্যার সময় ও বাড়িতে গেছে, ওখানে নাকি গান বাজনা করছে, ও আবার কণ্ঠ ভালো তো, একটা বল পিঠিয়ে গান বাজনা করছে। আর ওই জায়গায় যে জায়গায় গান বাজনা করছে ওই বাড়িটা আমি একটু বলি, ওই বাড়িটা ছিল হিন্দুদের, ওটা কালীবেড়ি বলে। তো ওই জায়গায় ওর খালারা বাড়ি তৈরি করছে, তো ওই জায়গায় খালা থাকতো।
আমি বলতে চাচ্ছি যে সাপে কামড় তাকে দিয়েছিল কয়টার দিকে?
রাত 12টার দিকে।
আচ্ছা, আর ও আপনার সাথে ঘুমাতে
ওই রাত্রে, মানে আমার তাই ঘুমাতে আসছিল আজানের আগে আগে,
মানে ভোরের আগে, মানে ভোরের দিকে, মানে 12টার দিকে তাকে কামড় দিয়েছে, তার সাথে ঘুমাতে আসছে শেষ রাতের দিকে।
কিন্তু ওই ঘটনা শোনার পরে আমি খুবই ই করি যে আমার সাথে এগুলো কেন ঘটে। আর বেশি ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ মারা যায়, সেই যার সাথে আমার ক্লোজ থাকে তারাই আমার কাছে আসে, আসে দেখা করে যায়। এমনকি একটা ছোট করে ঘটনা বলি, আমার নানির সাথে এরকম একটা ঘটনা ঘটছে যে আমার নানি মারা গেছে, আমি কলেজে যাচ্ছি সকালবেলা, সেই কলেজে যাওয়ার পথে নানির সাথে দেখা, নানি বলতেছে আই বাসায় আস, তোর জন্য মাছ ভেজে রেখছি, ভাত খেয়ে যা। কিন্তু আমি কলেজ থেকে আইসা মারে বলতেছি, এখন দেখি কি বাড়িতে মিলাদ হচ্ছে, আমার তখন স্মরণ আসছে আমার নানি তো মারা গেছে, তার নামে তো আজকে তো খাওয়া হচ্ছে। কিন্তু আমি ওই সময় আমার খেয়াল ছিল না যে আমার নানি মারা গেছে, কিন্তু তার সাথে আমি দেখা করে গেছি।
ওকে, মানে
তাও আবার কলেজে
আমরা আরো একজন পাইলাম জসিম ভাইকে।
দিস ম্যান ইজ কানেক্টেড,
কানেক্টেড।
কিন্তু
কিছু মানুষ থাকে বুঝছেন জসিম ভাই, যাদের মধ্যে এমন কিছু ম্যাটেরিয়াল থাকে যে এপার এবং ওই পারের মধ্যে একটা মাধ্যম হিসেবে কাজ করে তারা মাঝে মাঝে।
আর একটা কথা বলি রেহান ভাইয়া, যে ওই নানির সাথে কারো সাথে দেখা হয়নি, শুধু আমার সাথে এবং আমার মার সাথে দেখা হয়েছে। স্বপ্নে দেখছি, যেটা আমি দেখতেছি যে আমার নানি দাঁড়িয়েছে একটা কলস নিয়া, বলতেছে এদিকে আস আমার একটু পানি তুইলা দে, এবং বলতেছে যে আমার খুব খিদা লাগছে তো আমার কিছু খাবার আইনা দে। কিন্তু ওই রাত্রি আমার মাও স্বপ্ন ওইটা দেখছে, ওইটা আমি সকালবেলা বলছি আমার আম্মার কাছে, আমার আম্মা বলছে আমি তো এটা দেখছি। তো ওই ওই দিনই আম্মা কি করে ভিক্ষুক ডাইকা না খাবার খাইয়ে দেয়, এবং পরবর্তীতে আমি আরো একবার আমার নানিকে স্বপ্নে দেখি, আমার আম্মুকে সেটা ফোনে বলি, আম্মু বলছে ঠিক আছে আমি আবার ভিক্ষুক খাও।
কিন্তু একদিক দিয়ে আপনি লাকি যে আপনি দেখতে পাচ্ছেন মৃত মানুষদের। আমরা তিনটা ঘটনা শুনলাম যে উনি দেখেছে,
কি বলতেছিস
না, একদিক থেকে তো লাকি, তার নিজ কোনো ক্ষতি হয়নি।
হ্যাঁ, ক্ষতি হয়নি, এটা
হয়নি, এমন হতে পারতো
আমি
নিজের কোনো, মানে ডেফিনেটলি এইটা কেউ দেখতে চাইবে না।
কথা হচ্ছে এতটুকু আমি জানি যে সেটা জিন হোক, আত্মা হোক, মানুষ হোক, প্রকৃতির আন্ডারই তো, প্রকৃতির একটি অংশই তো,
প্রকৃতির অংশ।
এবং প্রকৃতি এখন পর্যন্ত আমার দেখা মতে বিনা লজিকে বা বিনা পারপাসে কোনো কাজ করে না,
কাজ করে না।
তাহলে তার সাথে
প্রত্যেকটা জিনিস
মাপা এবং মাপা, তাহলে তার সাথে যে দেখা হচ্ছে এটার মোটিভটা কি, আমরা কেন দেখছি না, এটার মোটিভটা কি? তার মানে আমি যদি এতটুকু ধরি যে আজকে হোক কালকে হোক তাকে কোনো একটা মেসেজ ওই পার থেকে এই পারে আনতে হবে, সেই মেসেজটা না বোঝানো পর্যন্ত কিন্তু তার সাথে এটা থাকবে
হয়তো বা সেটা,
এবং মেসেজটা যদি সে বুঝতে দেরি করে সেই ক্ষেত্রে তার কি হবে, তারা কি তাকে অ্যাটাক করবে?
কিন্তু ঘটনা হচ্ছে আমরা যতবারই তাকে দেখেছি কোন ধরনের কোনো কিছু তাকে বলা হয়নি,
বলা হয়নি,
হয়তো বা নেক্সট টাইম এটা হতেও পারে। সো জসিম ভাইয়ের সাথে আমাদের কানেক্টেড থাকতেই হবে, আমরা চাই যে এরকম কোন ঘটনা যদি অবশ্যই ঘটে আপনার, মানে না ঘটুক সেটাই চাই, যদি ঘটে আমরা সেটাও জানতে চাই।
আর ঘটনাগুলো ঘটে যখন আমি বাড়িতে যাই, মানে এখন যে আমি ঢাকায় থাকি এরকম কিছু দেখি না, ঢাকা বসে স্বপ্নও নানিকে দেখি না, কিন্তু বাড়িতে যখন যাই তখন কিছু না কিছু ঘটে আমার সাথে।
আচ্ছা,
আর একটা ঘটনা বলতে চাই, যেটা সেটা আমি ছিলাম সাথে কিন্তু আমার সাথে ঘটেনি, আমার সাথে যে ছিল তার সাথে ঘটছে। তো ও হচ্ছে মেয়ে, মানে আমি আমার খালাবাড়ি বেড়াতে যাব, তখন ওর খালাবাড়ি আমার খালাবাড়ি পাশাপাশি, মানে ও আমার রাবিদে মানে ভাস্তি হয়, মানে পাশের বাড়ি ভাস্তি হয়, ওর নাম হচ্ছে পুতুল। তো পুতুলের আম্মা বলতেছে তুই তো যাবি বেড়াতে, এলাকাটার নাম হচ্ছে ঝাটিবুনিয়া, আর ও যাবে কলাগাছিয়া নামক স্থানে, তো কলাগাছিয়া দিয়ে ঝাটিবুনিয়া যেতে হয়। তো তুই যাওয়ার পথে তুই ওকে ওর নানাবাড়ি রাইখা যাইস। আমি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাই। আমি কি করছি, যাওয়ার পথে ওর নানাবাড়ি আমি রাইখা গেছি, আমি আমার খালাবাড়ি চলে গেছি। আমার খালাবাড়ির বেড়ানোর পথে আবার বলছে যে ওরে নিয়ে আসবা, তো আমি নিয়ে আসবো। তো এই সময় নানি বেড়ে গেছি, গিয়ে ওর সাথে করে নিয়ে আসছি। তো আমাদের বাড়ি আসতে আসতে মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে আজান দেয়নি, দিবি দিবি এরকম অবস্থা। তো আমরা একটা রাস্তা দিয়ে আসতেছি, রাস্তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু দুপাশে কলা গাছ। তো ওকে নিয়ে আমি আসতেছি, আমি বলতেছে কাকা আমার খুব ডর করতেছে। আমি কিসের ডর, কয়ে যে সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি ডর কিসের, আমি ডরাইনি কিছু, তুই আমার সাথে আসতো। হঠাৎ করে একটা বিড়াল সামনে দিয়ে চলে গেছে, সাদা বিড়াল। আমি বলি কি ভয় পাস না, রাস্তাঘাটে এরকম বিড়াল থাকে, ইঁদুর দৌড়াদৌড়ি করে, তুই ভয় পাস না, আমি ওরে নিয়ে আসতেছি। কিন্তু ওই সময় ও আগে যে মুভমেন্টটা ছিল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। ও মাথায় কাপড় দিত না, ছোট্ট মেয়ে মানে 8-9 বছর বয়সে, ওই সময় দেখি মাথায় কাপড় দিছে, সুখ সুন্দর ভাবে মানে চারপাশে ওনা পেঁচিয়েছে এবং বলে যে কাকা আপনি আগে ঘাটেন, আমি আপনার পিছিয়ে পিছিয়ে আসতেছি। ওকে ঠিক আছে আসো, হঠাৎ করে আয়োজন দিছে, আয়োজন দিছে পর এখন বলে কাকা আমি নামাজ পড়বো। আমি কি এই রাস্তায় কোথায় নামাজ পড়বি, বাড়িতে যেতে তো এখন আধা ঘন্টার পর, বাড়িতে কি বলবো? কয় না আমি নামাজ পড়বো। আমি কই না নামাজ পড়তে পারবি না, রাস্তায় কোথায় পড়বি? মানুষের লোকে দেখলে হাসাহাসি করবে, রাস্তায় পড়ে মেয়েরা নামাজ পড়ে। কয় না আমি নামাজ পড়বো। আমি কই ঠিক আছে তাই পড়। তো রাস্তায় দাঁড়াইয়া মানে যেটা কি নামাজ বলে আমি জানি না, মানে উজু ছাড়া আমাদের রাস্তা হচ্ছে নদী, পায়রা নদীর নাম শুনছেন, ওই পায়রা নদীর পাড় দিয়ে আমরা হাঁটতেছি, হাঁটতে আমরা বাড়িতে আসছি। আর বাড়িতে আসার পরে মানে আমরা যে জায়গাটা দিয়ে আসছি ওই রাস্তা থেকে আমাদের বাড়িতে মাঝখানে বিশাল একটা ক্ষেত, মানে ক্ষেত কি বরিশালে ওটা বলে কোলা, ও কোলা পেরিয়ে আমরা আসছি। কোলার পাশে ছিল একটা দিঘি, ওই দিঘিতে ছিল শুধু দুইটা তাল গাছ আর কিচ্ছু ছিল না, একটা পুকুর ছিল। তো ওই পাশ দিয়ে আসছি, কিন্তু ওই সময় দেখছি যে ওই সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ করে তাল গাছের মাথায় আগুনের গোলা উঠে গেছে।
আচ্ছা,
আমি দেখে ভয় পেয়ে যাই, ও ভয় পায় না, ও কয় কাকা দেখছেন দেখছেন? আমি কি কয় আমি দেখেও না, দেখার ভান করছি আমি কি না, ও ভয় পাবে এই জন্য আরে বলছি না ও কিছু না, চল চল আমরা দূরে মানে তাড়াতাড়ি হেঁটে বাড়িতে আসছি। পরের দিন সকালবেলা উঠা শুনতেছে যে বাড়ির পুতুল আবল তাবল বলতেছে, মানে পিছনে কে কি করছে সব সেগুলো বলে দিচ্ছে।
কিরকম কিরকম
মানে পিছনে কে কুকর্ম কাজ করছে, মানে খারাপ কাজগুলো করছে।
ও আচ্ছা আচ্ছা, মানে সে আছে মানুষের খারাপ দিকগুলো এখন তাকালেই বুঝতে পারছে।
কেউ আসলে কেউ একটা লোক গেছে ঘুম থেকে উঠে বলছে এই তুই আমার সামনে আসবি না, তুই অপবিত্র, যা গোসল করে আস, উজু করে আস, আমার সামনে আসবি না, আর শুধু হাসে। আমি কালকে ওকে নিয়ে আসলাম আমি, আর রাত্রি ভিতরে এতটা সেন্স কিভাবে? তখন আমি গেছি, এই তুই আসছিস কা? আমার তুই তুই করে বলে, আমার কাকা নাকি সে বলে তুই তুই, এই তুই আসছিস কা? তুই আমার সাথে ছিলি, তুই আমার কালকে নামাজ পড়তে দিছিস না, যা এখান থেকে যা। হঠাৎ করে একটা পুতো বলে যেটা বরিশালের ভাষায় যে পাটার
পাটা,
ওইটা ওইটা মানে ঠিক দিছে, মানে আমার গায়ে থেকে ফিট দিয়েছে, আমি সরে গেছি, আমার গায়ে পড়ে না। তোর মা বাবা কেউ ধারে যাইতে পারে না, যে যায় তাকে ঝাঁটা দিয়ে বাড়ি দেয়, আর একা একা হাসে, ঘর ঝাড়ু দেয়, ঘর পরিষ্কার করে, এই আর নোংরা যে জামা কাপড় গুলো আছে সেগুলো সব ছুড়ে ছুড়ে বাইরে ফেলে দিচ্ছে। তো এলাকার মানুষ সবাই জ্বর হয়েছে সকালবেলা, যে কি হয়েছে, যেই যায় তার পিছনে কথা বলে দেয়, খারাপ কথাগুলো বলে দেয়। আমি একটা কথা বলে রেখি, ওদের গাছে প্রচুর জাম্বুর হতো, তা আমি এক রাতে ওদের জাম্বুর চুরি করে খেয়েছিলাম, এবং দুষ্টমি করে যেহেতু ওরা মা আমার ভাবি, তাই দুষ্টমি করে আমি একটা চিঠি লিখে রেখেছিলাম যে তোদের জাম্বুর আমি খেয়ে নিছি, 5 টাকা দাম দিয়ে গেলাম। সেই ঘটনা মানে রহস্য উই করতে পারে না, উদ্ঘাটন করতে পারে না, এলাকা বিচার পর্যন্ত বসে হয়েছে যে কে খাইয়ে বিল টাকা রেখে গেছে চিঠি রেখেছে, কিন্তু সেই ঘটনা বইলে দিছে।
আচ্ছা,
যে তুই আমাদের জাম্বুরে চুরি করে খাইছিলি, চিঠি লিখে দিয়ে গেছিস,
এটা আপনি কারোর সাথে বলেন উনি কখনো?
না, এটা আমি কারোর সাথে,
এটা তো মানে ঘটনাটা শুনেই তো বোঝা যাচ্ছে যেটা নিয়ে বিচার হয়ে গেছে সেটা বলে নিশ্চয়ই ওনার ঝামেলা বাড়াবে না।
হ্যাঁ, কিন্তু কেউ আমাকে সন্দেহ করে না যে
এটা আমি করছি, জানি যেটা পসিবল thought reading and the thing is on ei ei ongsho ta shonar pore ami bujhlam je that girl whatever happened to her that girl is a total case of schizophrenia. স্কিজোফ্রেনিয়া হচ্ছে মানসিক রোগের একটা ধরন, স্কিজোফ্রেনিয়ার আন্ডারে অনেক রকম রোগ পড়ে। তো ওই রোগের একটা পর্যায়ে মানুষের ব্রেইন লেভেল এমন জায়গায় চলে যায় যেটা মানুষের শরীরের পক্ষে ধারণ করা সম্ভব হয় না, তখন সে উদ্ভট কিছু আচরণ করে, কিন্তু তাদের মানসিক শক্তি এত বেশি বেড়ে যায় তারা ফ্রিকোয়েন্সি ধরতে পারে এবং টেলিপ্যাথি তাদের পক্ষে পসিবল হয়ে যায়। হঠাৎ করে তোর দিকে তাকায় তোর ডাক নাম বলে দিতে পারবে যে বাসায় তোর আম্মা তোকে কি নামে ডাকে। এই ধরনের ঘটনা ঘটছে, মানে মানুষের ব্রেইন আসলে এত পাওয়ারফুল, আমরা অনেক কিছু জানি না, ওই কারণে আমরা বুঝি না। মানুষের কিন্তু ক্ষমতা আছে আসলে দূর থেকে জিনিস নাড়িয়ে দেওয়ার, তাকিয়ে। এবং স্কিজোফ্রেনিক রোগীরা এটা করে, তাদের যখন খুব বেশি মানে ইয়া হয় তখন তারা অজ্ঞান হয়ে যায়, এবং অজ্ঞান হয়ে যাওয়ার এক পর্যায়ে যখন তারা ঘুমিয়ে পড়ে, ওই ঘুমের মধ্যে তাদের আশেপাশে ছোট ছোট, ফর এক্সাম্পল লুডু খেলি আমরা, লুডুর যে গুটিগুলো থাকে খুব চিকন পাতলা, এই ধরনের জিনিসগুলো নাড়াচাড়া
করতে পারে,
এবং এগুলো তখন মানুষের মনে হয় ভৌতিক, বাট এটা এটাও এক ধরনের হ্যালুসিনেশন যেটা কিনা বাইরে পর্যন্ত চলে আসে, পাওয়ার অফ হিউম্যান মাইন্ড।
তারপরে ফকির যেটা বলে ফকির ডাকা হয়, এবং দুজন ফকির আনা হয়, কারি একজন আনা হয়, কারি নামে সবাই চিনে, আর একজন আনা হয় ফকির। ওই ফকির ছিল মানে আমার যে বড় ভাই, বড় ভাই শ্বশুর, মানে এলাকার সবাই মুসলিম রাড়ি নামে চিনে, নাম করা ফকির, এবং উনি অনেক কাজ সফল করে, মানে সবাই ওনাকে চিনে এরকম। তো দুজনাকে আনা হয়েছে, তাই দুজনই মিলা বলছে যে একে জিনে ধরছে, বদ জিনে ধরেছে, তো ওই জিন ছাড়াতে হবে। তো একদিন রাত ঠিক করলো যে এই রাতে ছাড়াবে, তাই সবাইকে বলছে যে ওদের ঘরে আমিও যাই দেখার জন্য যে কিভাবে জিন ছাড়ায়, আমি দেখিনি কখনো, সেটা দেখতে গিয়েছিলাম। তো লাইট লুইট সব অফ করে ওকে একটা বিছানায় বসানো হয়, যেটা জায়নামাজ বলে, জায়নামাজে বসানো হয়। সামনে মানে কিছু পোড়ামরিচ হলুদ এগুলো রাখা হয়, একটা ঝাঁটা নেওয়া হয়, নেওয়ার পরে অনেক গান বাজনা হয়, মানে জিন ডাকতে নাকি গান বাজনা লাগে, মানে একটা সুতাল লাগে। তো সবাই মিলা মানে গান বাজনা করতেছে, আসর বসাচ্ছে। তো এক পর্যায়ে বলছে যে জিন আসবে, তোমরা সবাই সাবধান, কেউ বাহিরে নামবা না, কেউ বাহিরে উঁকি দিবা না। আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে ও মানে চিক দিয়ে উঠলো পুতুল, চিক দিয়ে উঠবো আর টিনের উপর একটা আওয়াজ হলো ঝপ করে। তখন ফকির এবারে নির্দেশ করতেছে যে জিন কিন্তু আসছে, তোমরা কেউ কথা বলবো না, চুপচাপ থাকো। তখন পুতুলকে জিজ্ঞাসা করতেছে যে তুই কোথা থেকে এসেছিস, তোর নাম কি,
এগুলো কি আপনার সামনে ঘটছে?
হ্যাঁ, আমি ওই বাসাইতে ছিলাম, দেখতেছি যেহেতু আমি ছিলাম ওর সাথে, কোথায় বইলা আসলো জিনটা, এই জন্য আমি এটা জানার জন্য গেছিলাম। তো বললো যে আমি ওই যে কলা গেছি রাস্তা থেকে সাথে নিছি। কেন নিছিস? কারণ ভালো লাগছে। ওর সাথে কি করবি? আমি ওর সাথে থাকবো, আমি যাবো না। তুই আসলি মাত্র তিন চার দিন, আবার এর জন্য বাসনা হয়ে গেল? হ্যাঁ, ওর ভালো লাগছে, বাসনা হয়েছে, আমি ওকে ছেড়ে যাবো না। তোর যেতে হবে। বল তুই কি চাস? আমি তো কিছু চাই না, আমি ওকে ছাড়া যাবো না। তারপর অনেক ই করছে, মানে বকা জকা দিছে, গালি দিছে। দেওয়ার পরে এক পর্যায়ে বলছে হ্যাঁ যেতে রাজি হয়েছে, যে আমি যাবো, আমি যাবো, আমার নামে একটা হাঁস দিতে হবে।
আচ্ছা,
একটা হাঁস দিতে হবে, একদমে কিনা হাঁসটা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, হাঁসটা দেবো, তাহলে তুই কি প্রমাণ রেখে যাবি যে তুই এখান থেকে যাবি? একটা তো প্রমাণ চাই। আচ্ছা ঠিক আছে, বাড়ির উঠানে যে একটা বেলগাছ আছে, ওই বেলগাছের একটা ডাল আমি ভেঙে ছিঁড়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে একটা শব্দ হলো, বাতাস এসলো, ও চলে গেছে, আর ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মানে ও শীতে কাঁপতেছে, আমি দেখতেছি শীতেই কাঁপতেছে থরথর করে, আর বলতেছে যে আমাকে খাতা দাও, কম্বল দাও। কিন্তু ওই সময়টা ছিল গরম, কিন্তু শীতে প্রচুর কাঁপতেছে। তো সবাই ওকে খাতা চাপড়িয়ে ওকে শুয়ে রাখছে। শুয়ে রাখার পরে ফকির চলে গেছে আর তাবিজ দিয়ে গেছে এবং বলছে ওরে সাবধানে রাখতে। এই সকালবেলা, তারপর দিন সকালবেলা থেকে সুস্থ
হয়ে গেছে।
আর আমি পরবর্তী ওদের জিজ্ঞেস করছিলাম ওকে যে তুই যে আমার বকা দিলি, তোদের জাম্বুরা যে আমি চুরি করে খেলি, সেটা তুই কিভাবে জানলি? আমি তো জানি না, আমি এসব কি বলছি তা বলতে পারি না।
মানে এখানে যে উনি জিন নামানোর ঘটনাটা বলেছিল, এই ঘটনাটা আমি আরো এক ডরে বলেছি একটা এপিসোডে, যে কিভাবে জিন নামানো হয়, আমিও একটা ঘটনায় ছিলাম সামনে। তো কম বেশি সব জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে। যাই হোক, তো জসীম ভাই, এটাই ছিল মোটামুটি আজকে আপনার কাছ থেকে আমাদের জানা গল্পগুলো। ভালো থাকবেন জসীম ভাই, অনেক ধন্যবাদ যে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। ওকে রেহান, চল আরো একজন আছে, আমরা তার ঘটনাতে চাই, একটু পরিচয়টা তার কাছে জানি। কি নাম, কোথা থেকে এসছেন আপনি এবং কি করেন একটু জানি।
জি ভাইয়া, আমার নাম রুবেল মন্ডল, আমি ঢাকা নবাবগঞ্জে ভাঙ্গাভিটা গ্রাম থেকে এসেছি।
ভাঙ্গাভিটা থেকে এসছেন, আপনি কি করেন?
জি ভাই, আমি একজন মেডিকেল স্টুডেন্ট।
মেডিকেল স্টুডেন্ট, ও আমরা তো এক্ষেত্রে আমরা খুব অপেক্ষায় আছি মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে একটা এপিসোড করার, যদিও আজকে একা পেয়েছি আপনাকে, কিন্তু ভবিষ্যতে এরকম একটা ইচ্ছা আমাদের আছে। আচ্ছা রুবেল ভাই, আপনার সাথে আমার মানে ফেসবুকে আপনি আমার ফ্যান পেজে আরজে সুমন যেটা আছে সেখানে আপনি নক করেছিলেন। একটু এই ফাঁকে একটু বলে দিই যে অনেকে ফোন করছেন, ফোন করে অবশ্যই আপনার নাম্বারটা বলতে হবে, ফোন নাম্বার, এবং সেটাতে যদি না বলা থাকে ফোন নাম্বার তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। এবং আরো একটা ওয়ে হিসেবে রয়েছে, আপনি আমার ফেসবুক ফ্যান পেজ আরজে সুবন নামে পাবেন, সেখানে চলে আসতে পারেন। সেখানে এসেও যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনার স্টোরির সামারিটা আমাকে বলতে চান, বলতে পারেন, সেখান থেকেও আমরা চেষ্টা করব। যেমন রুবেল ভাই আজকে ফেসবুক থেকে চলে এসছে আজকের জার্নিতে। তো রুবেল ভাই, আমরা আর কথা না বাড়িয়ে স্টোরিতে ঢুকে চাই, যে আপনার ফার্স্ট কি ঘটনা ছিল?
জি ভাইয়া, আমার যে প্রথম ঘটনা ঘটে ওটা আমার নিজের সাথে ঘটা, এটা ঢাকা নবাবগঞ্জের আমার গ্রাম ভাঙ্গাভিটায়।
কতদিন আগের ঘটনা এটা?
এটা 2013 সালের ঘটনা। তখন আমি পরীক্ষা, এসএসসি পরীক্ষা শেষ দিয়ে তো ফ্রি জীবনযাপন করছিলাম। তো বন্ধুরা মিলে ডিসনে আমরা একটা অনুষ্ঠানে যাব, তখন আমরা অনুষ্ঠানের জন্য রওনা হই এবং অনুষ্ঠান শেষ করতে।
অনুষ্ঠানটা কোথায় করেন?
অনুষ্ঠানটা হয় আমাদের গ্রামেরই, মানে পান্তে, আমাদের বাসা থেকে 10-12 মিনিট সময় লাগে যেতে। তো অনুষ্ঠান শেষ হতে প্রায় 3টা বেজে যায়, তো বন্ধুরা ঝাড় ঝাড় মতো বাসা চলে যায়। তখন আমি একা হয়ে যাই, আমার বাসায় যেতে যেতে একটু বাসাটা দূরে, তো বাসায় যাচ্ছি, বাসার যেতে আমাকে দুইটা রাস্তা ব্যবহার করতে হয়, একটা হলো নদীর পাশ ধরে যেতে হয় এবং অন্যটি হলো মানে মেইন রাস্তা রোড ধরে যেতে হয়। তো আমি নদীর ধার ধরে যাচ্ছি, যেহেতু তাপের জায়গাতে কুয়াশা ছিল, প্রচন্ড শীত ছিল, এবং কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না, রাস্তাঘাট পথ চিনা যাচ্ছিল না। তো মোবাইলে টর্চ দিয়ে যাচ্ছি যাচ্ছি, তো যাওয়ার যেতে যেতে আমার মনে একটা ভয় কাজ করলো যে এখানে প্রচলিত রীতি আছে, যেখানে মানুষ ভয় পায়, এখানে ভৌতিক ঘটনা ঘটে।
এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গা আছে যেখানে ভয়ের ঘটনা অনেকে অনেক সময় দেখেছে, এরকম ঘটনা প্রচলিত আছে।
জি জি। তো
ওই সময় ওই ঘটনাগুলো একটু মনে পড়ে বেশি বেশি, এই জন্য মাথায় এই জন্য ভয়টাও ঢুকে যায়।
তো যে যাচ্ছি যাচ্ছি কোনো সময় সময় তো যেতে একটা গাছ পড়ে, তো বলে রাখা ভালো ওই গাছটার ওখানে দু বছর আগে আমার এক চাচা বিষ খেয়ে আত্মহত্যা করে। তো যেতে যেতে গাছটার সামনে দিয়ে যখন আসলাম, তখন
যে গাছের চাচা দুই বছর আগে সুইসাইড করেছে,
সুইসাইড করেছিল, তখন আমার মনে হলো যে না একটু কৌতূহল বিষয় তো আর কি, গাছটা এখানে একটু দেখে যাই যে। তখন আমি সামনে যাচ্ছি গাছটায়, তো আমার কাছে মনে হলো যেন যে ওখানে একটু কুয়াশাটা বেশি গাঢ়, কি যেন একটা মানে মুভমেন্ট হচ্ছে। তখন আমি কিছু ভয় পেয়ে না আর ব্যাগ চলে যাই, তখন আমি
একটু ভয় ভয় লাগছে,
হ্যাঁ ভয় ভয় লাগছে, তখন আমি ব্যাগ চলে যাই, তখন আমার মানে বাসার সামনে
চলে যাই,
বাসায় চলে যাই। তো বলে রাখা ভালো যে আমার বাসার সামনে নদীর ধারে, এবং ওখানে সিঁড়ি ছিল, তো আমি সিঁড়িতে বসে ফেসবুক ইউজ করছিলাম। ইউজ করতে করতে এক সময় আমার কাছে হঠাৎ মনে হলো যে আমার পাশ দিয়ে কেউ একজন যাচ্ছে,
মানে আপনি কি যখন কাজ করছেন তখন চোখের সাইড দিয়ে মনে হলো কেউ একজন
হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ। তো আমি কৌতূহলবশত পিছনে দেখলাম যে কে যাচ্ছে এত রাত্র করে। তখন আমি যখন তাকালাম তখন দেখতে পেলাম যে আমার চাচা যাচ্ছে। তো
আপনার চাচা যাচ্ছে না,
যে দু বছর আগে মারা গিয়েছিল।
মাই গড, যে চাচা আপনি ওই যে গাছের এখানে যে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওই চাচা হেঁটে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ। তো আত্মহত্যা করেছিল যে গাছের কথা বলছে।
মাই গড,
যখন আমি তাকালাম তখন আমি দেখতে পেলাম যে তার চোখ দিয়ে লাল আভা বেরোচ্ছে, এবং খুব রাগান্বিত হয়ে আমার দিকে তাকাচ্ছে, এবং সে শূন্যে ভেসে এসে আমাকে গলা চেপে ধরেছে। তখন আমি জোরে চিৎকার করলাম কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো,
গলা দিয়ে স্বর বের
হচ্ছে না। তো তখন আমি সৃষ্টিকর্তার নাম স্মরণ করলাম কিন্তু কিছুতেই যেন কাজ না। তো হঠাৎ মনে হলো যে না, এখন কিছুটা গলা হালকা হয়েছে, তখন
গলার চাপটা আপনি একটু হালকা অনুভব করছেন।
হ্যাঁ, হালকা অনুভব করছি। তখন আমাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিস, মানে গলা ছেড়ে দিয়ে তখন আমি মাটিতে পড়ে যাই, পড়ে যেয়ে ব্যথা পাই, এবং তখন আমি তাড়াতাড়ি করে বাসা চলে যাই।
আচ্ছা, তো ওই দিন আর কিছু সমস্যা হয়নি?
না না,
এই প্রবলেমটা হয়েছিল আপনার?
হ্যাঁ, ওই দিন আর সমস্যা নেই, এবং পরদিন মানে জ্বরে সেজে শরীরে। এবং
তো আপনি এই জিনিসটা কারোর সাথে শেয়ার করেন নাই, বলেন নাই কাউকে এরকম ঘটনা যে ঘটেছে, বা আপনাদের ফ্যামিলির আর কারোর সাথে ঘটেছে কিনা এই ধরনের ঘটনা?
ছোট ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, যেটা তখন আমি ঘটনা শেয়ার করি যে ভাই এটা এরকম ঘটছে। তখন আমাকে বলে যে ভাই এরকম ঘটনা আমার সাথেও ঘটছে, কি ঘটছিল? তখন আমাকে বললো যে আমি অনেক রাত করে পাশে ছাড়া বাড়িতে ঘুমাতে,
ছাড়া বাড়ি মানে
একটু গ্রাম থেকে জাস্ট আলাদা, মানে
কিরকম ভাবে আলাদা একটু আমাকে বর্ণনাটা দেন তো।
মানে ছাড়া বাড়ি বলতে চারপাশে শুধু মানে কোন ঘর বাড়ি থাকবে না, শুধু একটা ঘরে থাকবে।
আচ্ছা আচ্ছা।
সময়টা ছিল বর্ষাকাল, তখন তো চারদিকে পানি ছিল।
আচ্ছা, তার মানে একটা আমরা বলি যে দ্বীপের মতোই একটা বলতে পারি, চারদিকে পানি, মাঝখানে শুধু একটা ওই কিছু মাটি আছে ও যেখানে হচ্ছে ঘর।
হ্যাঁ, যেতে হয় নৌকা নিয়ে। তখন ছোট ভাই ঘুমিয়ে পড়ে দরজা নক খিল দিয়ে, তখন হঠাৎ করে ওর কাছে মনে হচ্ছে যে দরজা কেউ নক করতেছে। কে এত রাতে নক করবে, আসার মতো কোনো ওয়ে নাই নৌকা ছাড়া, প্রথমে না হয়তো বুঝ শুনতে পারি। তখন আবার দরজা নক করে, তখন নক করার পর যে খুব রাগ হয়েছে খুলে, তখন খোলার পর মানে মুটো যা দেখার জন্য ওখানে যা দেখছে তা মুটো মানে তার ইচ্ছা ছিল না। যেমন দেখে যে ওই চাচাই যে দু বছর আগে আত্মহত্যা করে নিয়েছিল ওখানে উপস্থিত সামনে দরজার সামনে, তখন ওকেও গলা চোপে ধরে জাস্ট আমার মতো। তখন খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাঁচার জন্য যা করা সৃষ্টিকর্তার নামে তখন ধস্তে ধস্তে হয়। তো যেহেতু ওটা রাত শেষের দিকে ছিল, তখন যখন আজান আসে ধস্তে ধস্তে এক পর্যায়ে তখন উনি চলে যায়।
ওকে, আচ্ছা আপনি আমার একটু বলেন তো যে আপনি গাছের এখানে ডিস্টার্ব করেছেন বলে আপনাকে ধরেছে, তো আপনার ছোট ভাইকে কেন ধরতে?
তো ও যেটা বললো যে ও ভাজা পোড়া খেয়ে এবং গাছের নিচ দিয়ে আসতেছিল, এবং ওখানে
গাছের নিচ দিয়ে
মানে ওই গাছটা নিচ দিয়ে
যে গাছের এখানে সুইসাইড করেছিল,
তখন মানে ওর জন্যই ওখানে মানে ওকে ধরেছিল। এবং যখন ও যে মানে আজান দিল তখন তো তা ছেড়ে চলে গেল। তখন তো চলে যাওয়ার ওকে আগে বলে গেছে যে তুই আজকে বেঁচে গেলে সুযোগ পাইলে তোকে নিয়ে যাব। তখন এই কথা বলেই মানে উনি চলে যায়। এবং সবচেয়ে মানে অবাক করার বিষয় হলো যে উনি যেহেতু নদী পাশে নদী ছিল এবং সে নদীর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং মাছ নদীতে যে সদৃশ্য হয়ে যায়।
এটা আপনার ভাই দেখছে। আচ্ছা আপনি একটু বলতে পারেন আপনার চাচা মানে সুইসাইড কেন করেছে?
তার স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রীর শোকে তার জন্য তিনি উনি আত্মহত্যা করেছেন।
স্ত্রী মারা যাওয়ার মানে ওই শোকে উনি আত্মহত্যা করেন। কতদিন পর
স্ত্রী মারা যাওয়ার? জাস্ট এগারো দিন পর
উনি সুইসাইড করেন। আপনার চাচার সঙ্গে আপনাদের সখ্যতা কেমন ছিল?
চাচার সাথে যেমন আমাদের ছোট ভাই আমাদের মানে খুব
ভালো
সম্পর্ক ছিল এবং আমরা যখন একসাথে ক্যারাম খেলতাম তখন মানে দুষ্টামি হতো। তখন যে বাংলোটার কথা বললাম ওখানে আমরা ক্যারাম খেলা হতো। তখন
আমার চাচা
ওখানে ক্যারাম খেলতো। তখন আমরা মাঝে মাঝে যখন মৃত্যুর কিছুদিন পর আমরা তখন মানে তখন রুমে থাকতাম তখন শুনতে পেতাম যে কে যেন ক্যারাম খেলছে বা জাস্ট গুটির শব্দ শুনতে পেতাম কিন্তু যে কাউকে দেখতাম না।
আর বোর্ড কি ওইভাবে পাতা থাকতো?
হ্যাঁ বোর্ডও ওই থাকতো।
মানে বোর্ডের মধ্যে কি গুটি থাকতো?
হ্যাঁ গুটি থাকতো কিন্তু জাস্ট শব্দ হতো যেন কেউ যেন খেলতেছে কিন্তু জেগে দেখতাম যে কেউ নেই।
আসলে অদ্ভুত মানে আমি জানি না মানে আমি ভেবেছিলাম যে হয়তোবা আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক বলেই কিনা আপনার ছোট ভাইকে কিংবা আপনাকে নিতে চেয়েছে কিনা কিংবা বিশেষ করে আপনার ছোট ভাই জানি না আসলে এরকম কত অদ্ভুত কিছু রয়ে গেছে। যাই হোক রুবেল ভাই আর কোন ধরনের কোন ঘটনা কি আপনার আছে?
হ্যাঁ ভাইয়া আর একটা ঘটনা আছে। এটা হলো আমার আরিয়াল বিলে। তো এটা আমার
আরিয়াল বিল
বিক্রমপুরে।
ওকে
বিক্রমপুর। তো এই ঘটনাটা আমার মামার কাছ থেকে শোনা। তো উনি যেভাবে বলছেন সেটাই বলছি। আরিয়াল বিলে যেহেতু প্রচুর মাছ পাওয়া যায় তো বর্ষাকালে মাছ ধরার জন্য জেলে এটা রাত্র করে মাছ ধরে। তো আরিয়াল বিলে বলে রাখা ভালো যেখানে একটা শ্মশান ছিল এবং শ্মশানে লাশ পোড়ানো হতো। ওই জেলেটা বেশাল ছিল। বেশাল দিয়ে মাছ ধরা হতো। তো বেশালটা ছিল,
বেশাল মানে হচ্ছে এক প্রকারের জাল যেটা পুঁতে রাখা হয়, একটু ত্রিকোণাকার থাকে, স্রোত যেখানে থাকে ওখানে নিয়ে জালটা পুঁতে রাখা হয়। জাস্ট কেউ যদি ওটা পাড়া দিয়ে তোলে তাহলে জালটা উপরে উঠে যায় এবং মাছ উঠে আসে।
মাছ উঠে আসে,
রাইট? এরকমই না জালটা?
ওকে। তো শ্মশানে কাজ দিয়ে প্রচুর মাছ লাফালাফি করতো। তো জেলেটা ভাবলো যে বেশাল ওখানে জালটা দিই তখন মাছ প্রচুর পাওয়া যাবে। তো জেলেটা দায়ী গেল এবং মাছ ধরতে লাগলো
মানে ভালো মাছ।
হ্যাঁ ভালো মাছ পাচ্ছে সে। তো হঠাৎ এক রাত্রে তিনি স্বপ্নে দেখতে পেল যে ওই শ্মশান থেকে কেউ একজন তাকে বলছে যে প্রতিদিন একটা করে শ্মশানে মাছ দিয়ে যাবে এবং সবচেয়ে বড় মাছটা।
আচ্ছা।
তো এভাবে বলতে লাগলো কিন্তু জেলেটা কোনো মানে কেয়ার করলো না তার কথায়। তাকে মানে তিন দিন স্বপ্নে দেখালো। তো দেখানো
তিন দিন কি একই জিনিস বলেছে যে শ্মশান একটা করে বড় মাছ?
হ্যাঁ বড় মাছ
প্রতিদিন দিয়ে যাওয়ার জন্য।
তৃতীয় দিন দেখলো। তো তৃতীয় দিনে তা জেলেটা কেয়ার করলো না। তো চতুর্থ দিন যেটা ঘটলো, তো জেলেটা যথারীতি রাত্র করে মাছ ধরছিল, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। তো রাত্রে করে হঠাৎ তুমি দেখতে পেলো যে কিছু লোক নৌকা নিয়ে একটা লাশ পোড়ানোর জন্য শ্মশানের দিকে আসছে। তো লোকটা পোড়ানোর জন্য তিন থেকে চারজন মানুষ ছিল পোড়ানোর জন্য, কিন্তু লাশ পোড়ানোর জন্য এত কম মানুষ কখনো যায় না।
আরো
অনেক মানুষ যায়। তখন উনি ভাবলো যে কম মানুষ আসছে এবং উনারা বলছে ভাই একটু আসেন লাশটা পোড়াতে সাহায্য করেন। তখন জেলেটাও গেল শ্মশানে। তখন লাশ পোড়ানোর জন্য লাশের উপরে কাঠ রাখলো। তো রাখার পর যখন আগুন দেওয়া হবে তখন সাধারণত আগুন দেওয়া হয় যে লাশের যে রিলেটিভ
থাকে কেউ একজন মুখাগ্নি করা হয়,
মুখাগ্নি
প্রথম আগুনটা ধরানো হয়।
জি জি। তো কেউ ওদের মধ্যে আগুন দেওয়ার জন্য রাজি ছিল না। তখন বলতেছে ভাই আপনি এটা অ্যাকাউন্টে দেন। তখন মনে তার সন্ধ্যা কেন আগুন দিবে? তখন আচ্ছা ঠিক আছে যখন দিতে বলছে, তখন জেলেটা আগুন দেওয়ার জন্য যখন দিতে যাবে তখন উনি লক্ষ্য করলো যে লাশটা যে সাদা কাফনে পরানো ছিল হঠাৎ করে লাশটার কাফন টুরে গিয়ে মানে ফেসটা দেখতে পেলো যে এটা যে লাশ সেটা আর কারো না, সেটা তার নিজের লাশ। তখন মানে দেখে অবাক হয়ে যায় এবং স্তম্ভিত হয়ে
যায়। সে দেখতে পাচ্ছে বিকল তারই হুবহু লাশটা।
তো সে অবাক হয়ে যায় এবং খুব প্রচন্ড ভয় পায় এবং পিছন দিকে দৌড়তে চেষ্টা করে। কিন্তু যখন সে পিছনে দেখলো যে লাশটা পোড়ানোর জন্য যারা সাথে ছিল তারা কেউ নেই। তো উনি প্রাণপণে দৌড়াতে চেষ্টা করলো। তখন ওই লাশটাই তার সামনে এসে হাজির হলো এবং তাকে সজোরে একটি থাপ্পড় মারলো। তখন সে মাটিতে লুপিয়ে গেল এবং সে সেন্সলেস হয়ে গেল। তো যখন সে অজ্ঞান হয়ে যায় অন্যান্য জেলেরা সকালবেলা সে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর সে কিছুদিন অ্যাবনর্মাল থাকে এবং কিছুদিন যাওয়ার পর সে সুস্থ হয়ে যায়।
কি বলবো, আসলে বলার কিছু নেই, মানে কিছু ঘটনা আছে এরকম, মানে আমার তো খুব মানে আই থিঙ্ক এটা আমি ফার্স্ট ঘটনা পাইলাম যে যেখানে নিজের লাশ নিজে দেখতে পাচ্ছে। একটা সিনেমা দেখেছিলাম আমি, সিনেমার নামটা আমি ভুলে গেছি, ঠিক এরকম কিছু একটা ছিল যে যেখানে সে তার নিজের লাশ কি করছে না করছে সেটা দেখতে পেত। ওকে রুবেল ভাই, অনেক ধন্যবাদ এই ঘটনাগুলো বলার জন্য, এবং আমরা বুঝতে পারছি যে আপনি একটু নার্ভাসনেস এর কারণে হয়তো বা আপনি ক্লিয়ার করে বলতে পারেননি, যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে।
জি ভাই, ওকে ধন্যবাদ।
তো আসলে রুবেল ভাইয়ের গল্পটা তো শুনলাম, গল্প এদিকে আরেকটা কমপ্লেন পাইছি, গল্প বলতে গিয়ে মনে পড়লো দোষ, গল্প তো শুনলামই, এখন বলি কিছু লিসনার আমাকে মেসেজ পাঠিয়েছে যে ভাইয়া যে ঘটনাগুলো বলা হয় ওগুলো সত্যি ঘটনা, অনেকগুলো মানুষের জীবন ওটার সাথে রিলেটেড থাকে বা অনেক কিছু, আপনারা প্লিজ এটাকে গল্প বলবেন না, কাহিনী বলেন বা সত্য ঘটনা বলেন।
তাহলে আমরা সত্য ঘটনাই ধরে নিচ্ছি আবার, কারণ হয়তোবা আপনারাই আবার বলেন যে এসে অনেকে মিথ্যা কথা বলছে, ভুয়া গল্প বলছে, সেজন্য আসলে আমরাই কনফিউজ হয়ে যাই কি করব। আসলে এটা তো আমাদের আর যাচাই বাছাই করার সম্ভব না, সম্পূর্ণই আপনাদের উপরে।
আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গল্প অনেক ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করি যে আমরা কিন্তু বাবা মার কাছে অনেক সময় ছোটবেলার গল্প শুনি যে বাবা ছোটবেলায় আমি কেমন ছিলাম, সেটা কিন্তু বাবা মা ছোটবেলার গল্প বলে, তাই বলে কিন্তু সেগুলো মিথ্যে বলে না,
মিথ্যে বলে না,
গল্প আকারে একটা সত্য ঘটনার বর্ণনা দেওয়া হয়।
আচ্ছা একটা সত্য ঘটনা এখন বলে দিই, সেটা তুই বলতো, সেটা হচ্ছে সত্য ডরের নাম্বারটা একটু বলে দিই, একটা সত্য ঘটনা, সেটা হচ্ছে একটু তার আগে আরো একবার একটু বলে দিই, অনেকেই ডরে ফোন দেন কিন্তু নিজের ফোন নাম্বারটা বলতে ভুলে যান, প্লিজ এটা করবেন না, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আপনাদেরকে রিচ করতে পারবো না।
হ্যাঁ, ফোন নাম্বার তো আপনারা অবশ্যই সাথে বলবেন যখন আপনারা ফোন করবেন আমাদেরকে, নাম্বারটা একবার বলে দিই, নাম্বারটা হচ্ছে 09613892892, সুমন একবার বলে দে,
09613892892। এবং আরো একটা বিষয় হচ্ছে যে অনেকে ফোন করছেন হয়তোবা ফোন করার সময় পাচ্ছেন না এবং আরো বিভিন্ন ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেই জন্য আমি আর রেহান আছি আপনাদের সাথে ফেসবুকে।
রাইট, ফেসবুকে যদি আপনারা আমাদের ফ্যান পেজে আসেন, কষ্ট করে লাইক না দিলে হবে, বাট মেসেজটা ওখানে পাঠিয়ে দেবেন
ইনবক্সে। অ্যাড্রেসটা আপনারা যে ABC-র পেজে যেই স্ট্যাটাসটা থাকবে ওখানেই এটার লিঙ্ক থাকবে, তাছাড়া আরজে রেহান এবং আরজে সুমন নামে দুটো পেজ পাবেন, যদি আমাদের পেজগুলো এখনো ভেরিফাইড হয়নি তো এটা একটু যাচাই বাছাই করে নিতে হবে, সেখানে আপনারা আপনাদের ঘটনাগুলো কিংবা আপনাদের ফোন নাম্বারগুলো লিখতে পারেন।
ফোন নাম্বার এবং ঘটনা যদি অনেকগুলো হয় বা একটা হয়, যাই হোক একটু ছোট করে একটা সারমর্ম, যাতে সেটা দেখে আমরা আপনাদেরকে ফোন করে পার্সোনালি ABC থেকে ফোন করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি।
ওকে, আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি, সামনের কোন একটা এপিসোডে আবারও এরকম একটা গ্রুপ নিয়ে কোন একটা জার্নিতে আপনাদের সঙ্গে কথা হবে।
ডর মানে ভয়। শেষ হয়ে গেল আজকের ডর, আগামী সপ্তাহে আরো একটি জায়গায় বসে আরো চারজন বন্ধুর জীবনের অতিভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে যাব আমরা বেশ কজন। জীবনের ভৌতিক ঘটনাগুলো আপনাকে কতটুকু স্পর্শ করে সেই প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমরা বরং ভয়ের অস্তিত্বকে ধরতে চাই। মানুষ সৃষ্টির আদি থেকে ভয় পেতে ভালোবাসে। এই ভয় নিয়ে বিজ্ঞান বিভিন্নভাবে মস্তিষ্কের কোষ, নিউরন, অনুরণন বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করেছে। অন্ধকার ঘরে একা একা থাকতে কেউ ভালোবাসে, আবার সেই অন্ধকার ঘরটি কখনো কখনো কারো কাছে প্রচণ্ড ভীতিকর হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা ভয় খুঁজে বেড়াই বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমরা জানি আপনার কোন একটি বিশেষ এলাকায় হয়তো বা এমন কিছু ঘটে গেছে যে স্মৃতি থেকে আপনি জীবনে কখনো বের হয়ে আসতে পারবেন না। আমরা সেই স্মৃতি তুলে ধরতে চাই আমাদের ডর অনুষ্ঠানে, ঠিক সেখানটায় বসে যেখানে আপনার সঙ্গে এই ভৌতিক ঘটনাগুলি ঘটেছিল। আমরা এরকম আরো একটি জায়গা, এরকম আরো কিছু বন্ধু নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আপনাকে মনে করিয়ে দেব ডর মানে ভয়।
This track was downloaded from FusionBD.com.